আসসালামু আলাইকুম। অদ্ভুতরে 317তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে এলাম আজকে আপনাদের সামনে আরো একটি নতুন এপিসোড নিয়ে, এবং নিয়ে এলাম বেশ কয়েকটি ভয়ের ঘটনা। শীত কিন্তু কমে যাচ্ছে মানে হঠাৎ করে কেমন জানি এই প্রচন্ড শীত যেটা পড়ছিল সেটা কমে গেল। তবে আবহাওয়া অফিস বলছে শীত আপাতত কমে গেল, আরো শীত সামনে আসছে, মানে শৈত্য প্রবাহ আসছে, আর তখন নাকি বেশ শীত অনুভূত হবে। তো এই শীত নিয়ে আমাদের আগ্রহের মূল কারণ হচ্ছে আমরা বসবাস করি গ্রীষ্মপ্রধান অঞ্চলে, এখানে ঠান্ডার দেখা খুব কম পাওয়া যায়, বেশিরভাগ সময় থাকে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া। তো শীতের সময়টা মানুষ একটু উপভোগ করে ঠান্ডার জন্য, এবং অনেক রকম সবজি পাওয়া যায়, অনেক সুন্দর পরিবেশ তৈরি হয়। বিশেষ করে যারা প্রকৃতির খুব কাছাকাছি বসবাস করেন তারা কিন্তু শীতটাকে বেশ উপভোগ করতে পারেন। এর কারণ হচ্ছে গাছপালা এবং সবকিছুর মাঝেই একটা পরিবর্তন চলে আসে, এবং শীতের বিকেল থেকেই কেমন একটা রহস্যময় পরিবেশ তৈরি হয়ে যায় চারিদিকে। যারা রহস্য ভালোবাসেন তাদের কাছে অনেক ভালো লাগে। রাতের বেলা কুয়াশার ভেসে বেড়ানো এবং ঠান্ডায় কাঁপুনি ওঠা এবং গায়ে ভারী কাপড় দিয়ে হাঁটা চলা করা, এটা কিন্তু অন্যরকম একটা অনুভূতি। এই যেই দেশ গ্রীষ্মপ্রধান সেখানে হঠাৎ করে এরকম পরিবর্তনটা বেশ লাগে। কিন্তু এই যে আমরা যারা ভূতের ঘটনা শুনি বা ভূতের গল্প শুনতে ভালোবাসি তাদের কাছেও কিন্তু এই পরিবেশটা বেশ উপভোগ্য হয়ে ওঠে। যাই হোক, শীত নিয়ে অনেক কথা হলো, তবে আজকে যাবার আগে আবার অনুরোধ করব, যারা সুবিধাবঞ্চিত মানুষ তারা বেশ কষ্ট পান শীতে, আপনাদেরকে অনুরোধ করব আপনাদের সাধ্যমতো তাদের পাশে দাঁড়াতে। আমি তো অবশ্যই চেষ্টা করব আমার মতো, আপনারাও আপনাদের মতো চেষ্টা করবেন। এখন আর কথা না বাড়িয়ে চলে যাব মূল অনুষ্ঠানে, এবং যাবার আগে আপনাদেরকে অনুরোধ করব যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুতরেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আরিফিন সিদ্দিকী সাউথ আফ্রিকার ডারবান থেকে। আরিফিন তার বন্ধু জোসেফের বাবার একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন, এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাব আরিফিনের পাঠানো ঘটনায়। আরিফিনের বন্ধু জোসেফ, সেই খুব ক্লোজ বন্ধু আরিফিনের, তাদের মধ্যে অনেক রকম গল্প গুজব সবসময় হয়, আড্ডা হয়। তার খুব আগ্রহ ভৌতিক বিষয়ে, এবং সে প্রায় শোনে আরিফিনের কাছ থেকে যে আরিফিন বিভিন্ন রকম ভৌতিক শো শোনে, এবং তার খুব ইন্টারেস্ট বিদেশি ইংরেজি শো এবং আমাদের দেশের হোয়াটনট, আরিফিন এগুলো সবই শোনে। তো এটা শুনে সে বাংলাগুলো বোঝে না, সে জিজ্ঞেস করে আরিফিনকে যে স্টোরিগুলো কেমন। তো আরিফিন তাকে প্রায় এগুলো এক্সপ্লেইন করে যে তার দেশের ভৌতিক নেচারগুলো কেমন বা এরকম এরকম। তো শুনে একদিন জোসেফ বলে যে আমার বাবার সাথে ঘটা ভয়ের ঘটনা আছে, বেশ ভয়ের, অনেকগুলো ঘটনা আছে ছোটখাটো, তার মাঝে একটা ঘটনা বেশ ইন্টারেস্টিং। তো আরিফিন জিজ্ঞেস করে যে তুমি আমাকে বলবা, আমি শেয়ার করতে পারি সেটা? বলে অবশ্যই আমি তোমাকে বলবো, তুমি শেয়ার করতে পারো সেটা। যাই হোক, সেই জোসেফের শেয়ার করা ঘটনাটা আমি আপনাদের কাছে শেয়ার করছি। জোসেফের বাবার নাম ছিল টনি, এবং টনি ব্র্যাট তিনি একজন পেশায় ব্যবসায়ী ছিলেন, এবং তার একটা ফার্ম ছিল, এবং এই ফার্মটা তিনি কিনেছিলেন আসলে ফার্মিং তাদের পেশা, তার অন্য এলাকাতেও ফার্ম ছিল। তো এই ফার্মটা তিনি খুব ভালো প্রাইসে পেয়ে যান, বেশ একটা রিজনেবল প্রাইসে। এবং যেই যেই মানুষটা বিক্রি করেন এটা, তিনি একটু টাকার পয়সার দরকারে ছিলেন, তো তিনি বিক্রি করে দেন এবং টনি মোটামুটি একটা মানে রিজনেবল প্রাইসে এটা কিনে নেন। তো কাউজুলু, নেটালের কাউজুলু এলাকায় এই এটা ফার্মটা, এবং তার আশেপাশে কিন্তু বেশ ওয়াইল্ড লাইফ আছে বেশ কাছে। তো সাউথ আফ্রিকার ফার্মগুলো যেরকম হয় সেটা হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে কি বলে ওয়াইল্ড লাইফ যে জায়গাটা থাকে সেটা খুব কাছাকাছি থাকে, মানে এটা থেকে বাইরে কিছু না, ওরকম একটা জায়গার মধ্যে ফেন্সিং করে, যেমন অনেক জায়গায় রিজার্ভ ফরেস্ট তৈরি করা হয় অনেকটা কাইন্ড অফ লাইক দ্যাট, ওই জায়গাতেই সুন্দর করে ফেন্সিং করে একটা বিশাল এলাকা নিয়ে নেওয়া হয়। তো সেটার মধ্যে ফার্ম ল্যান্ড থাকে, সেখানে পশু পালন হয়, তারপর চাষাবাদ হয়, এরকম একটা জায়গা। এবং একপাশে যিনি মূল ফার্মিং এর কাজ করেন তার বাড়িঘর থাকে, তাদের শ্রমিকদের কোয়ার্টার থাকে। আর ফার্মগুলো শহর থেকে বেশ দূরেই থাকে, তো এখানে যা যা দরকার হয় তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো ফার্ম কর্তৃপক্ষ এগুলো এনে স্টোর করে রাখে এখানে। তাদের আলাদা স্টোর হাউস আছে, এখান থেকে মোটামুটি তারা চলে। দেখা যাচ্ছে যে অনেক জায়গায় আলাদাভাবে বিদ্যুৎ এক্সট্রা ভাবে উৎপন্ন করার জন্য তখনকার সময় উইন্ডমিলও লাগাতো, এখন তো উইন্ডমিল অনেকটাই ই হয়ে গেছে, মানুষজন দেখা যাচ্ছে বেশিরভাগ সময় সোলার ইত্যাদি ইত্যাদি লাগায়। মোট কথা অল্টারনেট পাওয়ারেরও ব্যবস্থা থাকে তাদের, তোমার মোটামুটি একটা স্ট্যান্ড অ্যালোন ফ্যাসিলিটি এরকম হয় ফার্মগুলো। তো টনি সাহেব যখন এটা কিনেন, টনি যখন কিনে নেন তখন তিনি তো পাইছিলেন রিজনেবল প্রাইসে, বাট তিনি দেখছেন এই ফার্মের একটা ভালো এসপেক্ট আছে, তিনি মোটামুটি একটা ক্যালকুলেট করে দেখছিলেন এটার ভালো একটা ভবিষ্যৎ হতে পারে তার যে প্ল্যান, কারণ তিনি কিন্তু ফার্মার, তার অন্য ফার্মও আছে। তো তিনি গিয়ে দেখেন যে ফার্মটার খুব ভগ্ন দশা, যখন এটা তিনি টেক ওভার করেন দেখেন ভগ্ন দশা, কারণ আগের যে ওনার ছিলেন সে ঠিক মতো টেক কেয়ার করেন এই ফার্মটারে, এই বাড়িঘর বা তাদের যে ওখানকার এমপ্লয় কোয়ার্টার এগুলো ঠিক মতো টেক কেয়ার করে নেই, মানে অন্যরকম আস্তাবলগুলা খুব ভালো অবস্থায় নেই। তো তিনি এগুলা ফিক্সিং এ লেগে যান। তো তিনি যখন ওখানে চলে আসেন মুভ করে, উনি ফ্যামিলি আনেন নাই পার্সে, নিজে একাই আসছেন, এসে তিনি তার পরিবারকে অন্য জায়গায় রাখছেন। তো তিনি যেহেতু ওই ফার্ম হাউস চালান, তার ওয়াইফ অ্যান্ড কিডস তারা কিন্তু পুরো ফ্যামিলি অন্য ফার্ম হাউসে থাকতো, তো ওখান থেকে তিনি মুভ করে এখানে আসেন একা, এসেই কাজ শুরু করেন। এমপ্লয় খুব একটা নাই, মানে যারা কাজ করতো এখানে তারা সবাই আগের মালিক চলে যাওয়ার সাথে চলে গেছে এখানে, মানে আসলে নতুন করে কন্ট্রাক্ট করে মানুষ নিতে হবে। তার ম্যানেজার সাহেব আছেন, তার সাথে তিনি কথাবার্তা বলেন এবং সাথে আরো দু একজন মানুষ। তো তিনি কাজে লেগে যান, তার অন্য ফার্ম থেকে লোকজন এনে কাজ করান, তিনি সবকিছু ফিক্স টিক্স করতেছেন। তো বাড়িটা যেটা যেদিন থাকবেন সেটাকে তিনি স্পেশালি টেক কেয়ার করার চেষ্টা করেন, তো বেশ ভালো মতন অনেক কষ্ট হয় তার, কারণ এই বাড়িতে যিনি থাকতেন তিনি একাই থাকতেন, তার কোনো ফ্যামিলি ছিল না, আর ঠিক মতো টেক কেয়ার করতেন না। তো বেশ কাঠ খড় পোড়ায় তিনি কয়েকদিনে এটাকে একটা মানে ব্যবহার উপযোগী অবস্থায় নিয়ে আসেন, তারপর সেই তার কোয়াটার খোয়ার এগুলো। এরপর তিনি মন দেন তার এমপ্লয়ীদেরকে, বলেন যে কয়জন আছে তাদেরকে বলেন যে আমার আরো এমপ্লয়ি দরকার, তো দেখো মানে মানুষজন হায়ার করার ব্যবস্থা করো। তো ম্যানেজার সাহেব কাজে নিলেন, তিনি মোটামুটি তার মতো খেটে কুটে লোকজন জোগাড় করা শুরু করলেন। তো মোটামুটি একটা তাদের ব্যাচ হয়ে গেছে লোকজনের, নারী পুরুষ মিলায় প্রায় 25 জনের একটা ওয়ার্ক ফোর্স তিনি রেডি করছেন। তো তাদের জন্য সেই আলাদা আলাদা কোয়ার্টার করছেন তিনি, এবং এখানে পুরুষের সংখ্যা একটু বেশি, তার যে এখানে যে মূলত ফার্ম হাউসে যে কাজটা হয় সেটা হচ্ছে পশুপালন মূলত, কারণ ওখানে কিন্তু খাদ্যশস্য তেমন কিছু উৎপন্ন হয় না, ভেজিটেবলের জন্য আলাদা একটা ছোট্ট ফার্ম আছে সেখানে ভেজিটেবল উৎপন্ন হয়, তো সেটার জন্য কিছু মানুষ তিনি আলাদাভাবে রাখছেন। আর এখানে মূলত তিনি পশুপালন করবেন, মানে পোলট্রি করবেন, তার সাথে গরু, তারপর ছাগল আর শিপ মানে এই ভেড়া, এই তিনটা চাষ হবে। আর পরবর্তীতে তিনি ডেইরি করবেন, এটা নিয়েও তিনি চিন্তা করছেন, ডেইরি ফার্ম করবেন ওই সাইডে। তো মোটামুটি তিনি ওইভাবেই তার লোকজনদেরকে মানে বসে ব্রিফ করলেন, বরাবর দেখলেন যে সবাই মোটামুটি তার কথা বুঝতেছে। তো তিনি একদিন রাতের বেলা বেরিয়েছেন, ওই সবকিছু গোছায় ফেলছেন, মানুষজন কিন্তু উঠে গেছে, ওই 25 জন হায়ার করা মানুষ তারা তাদের মতো কোয়ার্টারে উঠছে। তো তিনি ম্যানেজারকে নিয়ে বেরোলেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে ফেলতে, ওই দিন বেশ গরম, মানে বাতাসটা বেশ উষ্ণ উষ্ণ বাতাস উড়ে আসতেছে। ম্যানেজারকে বললেন যে এখানকার এমনি অবস্থা কেমন কি, মানে ফেন্স টেন্স সব ঠিক আছে, পশু পাখি যে তুলবো, চলো আমরা একটু ঘুরে দেখি। তো ম্যানেজার তার সাথে হাঁটতেছে, হেঁটে দেখতেছেন তিনি যে কোথায় কি থাকবে তাকে বুঝাইতেছে। তো আস্তে আস্তে তার এই পশুগুলো আসবে আর কি এখানে ওঠানোর জন্য, তার আগে তিনি দেখে নিতেছেন। তো বেশ বড় জায়গা, তিনি হেঁটে দেখতেছেন, একবার হাঁটতে হাঁটতে শেষ মাথা বন্ধ চলে গেলেন, যে জায়গায় তার ভেড়াগুলো থাকবে আর কি, ওই জায়গাটা দেখাচ্ছে। তো তিনি বলতেছেন এই পাশে তো যে ফেন্স, এই ফেন্স তো খুব স্ট্রং না, বারবোয়ারের মানে ওই যে কাটা তারের, বলতেছেন বেশি স্ট্রং না, এখান থেকে তো মানে যে কোনো প্রাণী আসতে পারে। কারণ দূরে কিন্তু এটা কিন্তু ওই যে বলছি যে বনাঞ্চলের সাথে ওয়াইল্ড লাইফের সাথে কিন্তু সম্পৃক্ততা আছে এটার। তো তখন ম্যানেজার বলতেছে যে স্যার এটা কিছু করার নাই, ওয়াইল্ড লাইফ আসে কনফ্লিক্ট এখানে হয়, কারণ আমরা খুব কাছাকাছি থাকতেছি আর ওয়াইল্ড লাইফের সমস্যা হইতেই পারে, তো আমাদেরকে এটা কেয়ারফুল থাকতে হবে। তাদের কাছে ওখানে অস্ত্র আছে ওয়াইল্ড লাইফকে সরাই দেওয়ার জন্য, যদি আসে এখানে ভিতরে আক্রমণ করে বা নিজেদের নিরাপত্তার জন্য। তো বলতেছে আমাদের এখানে দুজনকে গার্ড রাখতেই হবে যারা এখানে রাতের বেলা ই করবে, মনিটর করবে। যাই হোক, গল্প করতে করতে তিনি বললেন যে আমার ফ্যামিলি নিয়ে আসবো, ফ্যামিলির নিরাপত্তা কি ঠিক থাকবে? বলে যে হ্যাঁ কোনো অসুবিধা নেই, আসি তো আমরা তো আসি বলে রলে। তো কাছে এসে যখন ওনার বাসার কাছে আসে তো তখন ম্যানেজার বিদায় নিয়ে চলে যায়। তো টনি ওখানে দাঁড়ায় দাঁড়ায় বেশ একা একা এনজয় করতে থাকেন রাতটাকে। বেশ লাগে তার কাছে যে তার যে মূল বাসার থেকে একটু সামনে গেলে একটা বড় গাছ আছে, এরকম বিশাল গাছ, এবং সেই গাছের পাতাগুলো তিতির করে কাঁপতেছে বাতাসে, চাঁদের আলো পড়ছে, এবং দূরে একদিকে দেখা যাচ্ছে যে তার যে কোয়ার্টার, যে এমপ্লয়ীদের কোয়ার্টার, সেটার বাতিটা তিনি নিভে গেছে এবং সেটার ওই বাড়িতে একটা ফেন্স, এই বারবারের ফেন্স ঘিরে গেছে। দূরে দেখা যাচ্ছে এরকম মানে ওয়াইল্ড লাইফের যে গাছগুলো ওইখানে, এরকম গাছগুলো করছে মাঝখানে বড় বড় ঘাস, এবং সেই বিস্তীর্ণ ঘাসের মাঠের পরে দূরে পাহাড়ের লাইন। তো টনি তাকে তাকে চিন্তা করতেছিলেন যে পাহাড়ের ওই পাশে কি আছে, এগুলো তিনি ভাবেন মাঝে মাঝে, আর তার ওখানে ওরকম যাওয়া হয় নাই। তিনি মাঝে মাঝে চিন্তা করেন যে তিনি একসময় তার কাজ থেকে যখন অবসর নেবেন তখন তিনি ঘুরে বেড়াবেন, এরকম দূরে পাহাড় এইসব জায়গায় ঘুরে বেড়াবেন। তো চিন্তা করেন যে পরে যে আসলে তখন কি এই এনার্জি থাকবে, বয়স তো হয়ে যাচ্ছে। এগুলো ভাবতে ভাবতে ঘরে গিয়ে তিনি ঘুমিয়ে পড়েন, ওই তো রাত শেষ হয়ে যায়। তো পরদিন তার এখানে তার যে পশুগুলো আসা শুরু করে, এনিম্যাল, গরু ছাগল ভেড়া, এগুলো আস্তে আস্তে আসে এবং আস্তে আস্তে ভরে যায়, তার খোয়ারগুলো ভরে যায় এবং এগুলোর শব্দ পাওয়া যাচ্ছে। টনির কাছে বেশ ভালো লাগে যেহেতু তিনি ফার্ম ওনার এবং এই ফার্মেই তার সময় কাটছে বিভিন্ন ফার্মে। তো তিনি বেশ কষ্ট করেন এবং বেশ পরিশ্রম করেন, সবার সাথে খাটেন এবং ফার্ম গুছিয়ে ফেলেন। তো ওই দিনই মোটামুটি তার পশু পাখি গোছায় যায়, লোকজন ব্যস্ত হয়ে যায়, অন্যরকম একটা অবস্থা। তো বেশ ভালো লাগতেছে তার কাছে। তো রাতের বেলা তিনি ওই দিন সারাদিন তারা পরিশ্রম করছেন, চলে গেছেন সবার কাছ থেকে বিদায় নিয়ে। তো রাতের বেলা তিনি আবার নামছেন, যেটা তার অভ্যাস, তিনি আজকে সাথে করে সেই তার রাইফেল রাখছেন। তো গতকাল কিন্তু এমনি হাঁটছেন, আজকে রাইফেল রাখছেন বিকজ অফ এই যে পশু পাখিগুলো আছে এগুলো ডাকবে, তিনি জানেন ওই ওয়াইল্ড লাইফ এগুলার মানে ই পাবে, গন্ধ পাবে। কারণ হচ্ছে যে ওয়াইল্ড লাইফের সাথে কিন্তু মানুষের কাছাকাছি সম্পর্কটা কম ছিল আগে একটা সময়, তো এখন কিন্তু মানুষ কাছাকাছি চলে আসায় ওয়াইল্ড লাইফ কিন্তু ওইটাতে তাদের একটা ই মনে করে, কি বলে, হ্যাম্পার অফ লাইফ মনে করে, আর এত কাছাকাছি পশু পাখির শব্দে গন্ধে তারা কিন্তু উৎসাহী হয়ে ওঠে। তিনি আগের ফার্মের কিছু ইতিহাস শুনছেন যে আগের ফার্মে নাকি এরকম মাঝে মাঝে হঠাৎ হঠাৎ ওয়াইল্ড লাইফ অ্যাটাক হতো, এই কারণে তিনি রাইফেল নিয়ে নামছেন। নেমে ভেড়িয়ারে যাচ্ছেন, সবাই চলে গেছে তখন। এই রাতের বেলা পশু পাখিগুলোও নীরব, মাঝে মাঝে একটু শব্দ করতেছে ভেড়াগুলা গরুগুলা। তো এগুলোর শব্দ শুনতে শুনতে তিনি হেঁটে যাচ্ছেন একা একা রাইফেল নিয়ে। তিনি এখন আর ম্যানেজারকে ডাকতেছেন না, কারণ তিনি চিন্তা করতেছেন যে এটাই তার লাইফ, তাকে তো এই ফার্মটাকে নিজের বাগে আনতে হবে, নিজের কন্ট্রোলে নিতে হবে। তো রাইফেল নিয়ে হেঁটে যাচ্ছেন, দেখতেছেন পশু পাখির খোয়ারগুলো, দেখতে 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 শেষ পর্যন্ত চলে আসলেন শেষে ওই যে বলছিলাম তার ভেড়ার যেই অংশটা সেটা। তো তিনি আজকে তাকায় দেখলেন এখান থেকে দূরে বিস্তীর্ণ জায়গায় কুয়াশা থেকে গেছে, বেশ খানিকটা কুয়াশা, মানে ওখানে কিন্তু মানে ঠিক নাই, মানে হঠাৎ কুয়াশা পড়তেছে হঠাৎ নাই। তো তিনি দেখছেন কুয়াশা প্রায় এক কোমর সমান কুয়াশা দূরে, সেটা ভেসে ভেসে দিকে আসতেছে। তো এইটা আবার একটা ভালো সাইন না, তিনি জানেন যে কুয়াশার মধ্যে লুকায় হাইনা বা এই ধরনের প্রাণীগুলো আসে অনেক সময়, কাছায় চলে আসে বা সিংহ আসে অনেক সময়। তো তিনি চিন্তা করলেন যে যা এটা একটা মানে ইদিক আমার উপরে, মানে তার বাসার ওখান থেকে একটা লাইট তিনি লাগাবেন যেটা ঘুরায় ফেলতে পারবেন এদিক ওদিক, একটা ফ্লাড লাইটের মতো। এটা চিন্তা করে তিনি ফিরে আসতেছেন তার বাসার দিকে। তো হেঁটে হেঁটে অনেক পা চলে আসছেন তিনি। তো তার কাছে হঠাৎ করে মনে হলো তার পেছনে সরসর করে শব্দ হলো, তিনি যখন তার বাসার দিকে চলে আসছেন কিন্তু অনেক দূর, হঠাৎ করে মনে হলো তার পেছনে সরসর করে শব্দ হলো। তো সরসর করে শব্দটা যেখানে হয়েছে সেই জায়গায় আসলে তার সবজির বাগান করার ইচ্ছা, ওখানে এখন মানে মানে কোনো গোছালো গাছপালা নাই, কিছু এরকম গাছপালার মতো আছে মানে র একদম। শ্বাসগ্রহ শব্দ হলো তিনি ফট করে পিছনে ফিরছেন। তার চিন্তা অনেক সময় সাপ থাকে, সাপ চলাফেরা করে শুকনো পাতা বা এগুলোর উপর দিয়ে যায় শব্দ হয়। তিনি বেসিক্যালি মানে চিন্তা করতেছেন যে নিচের দিকে, তো তার কাছে ফ্ল্যাশ লাইট আছে কিন্তু সেটা তার কোমরে ঝোলানো, তার হাতে রাইফেল ছিল, তিনি রাইফেলটা উঁচু করে ধরছেন। চাঁদের আলো যথেষ্ট পরিষ্কার, চাঁদের আলো কিন্তু পড়তেছে, তো তিনি রাইফেলটা উঁচা করে ধরে এদিক ওদিক তাকাচ্ছেন। পেছনে সরসর শব্দ যেখান থেকে আসছে, তো তিনি এক পর্যায়ে একান্ত ফ্ল্যাশ লাইটটা বের করে ফ্ল্যাশ লাইট মারলেন। ফ্ল্যাশ লাইট বের করে মারার পর দেখতেছে যে সবকিছু মানে যেখান থেকে আলো পড়তেছে কিছু নাই, মানে পাতা টাতা পড়ে আছে, গাছপালাগুলো যেখান দিয়ে এরকম মানে তার মতো আছে আর কি, শুকায় গেছে অন্যরকম একটা অবস্থা। তো তিনি কিছুক্ষণ এরকম ঘুরাইলেন, এই মধ্যে তার একপাশের যে ছাগলের পাল সেগুলো ডাকা শুরু করলো, বেশ শব্দ করে ডাকা শুরু করলো। তো তিনি ফট করে ঘুরে তার ফ্ল্যাশ লাইট মারলেন ছাগলের পালের দিকে, দেখলেন যে ছাগলের পালের যেই তার কেনোপি দেয়া আর কি, ওই জায়গায় উপরে একটা কেনোপি দেওয়া যাতে পানি টানি না আসে, বৃষ্টি টিষ্টি যদি পানি আসে সেটা না আসে, কিন্তু পাশে কিন্তু জাস্ট বেড়া করা আর কি, মানে একটু দেওয়াল উঁচু করে মানে ওটার মধ্যে একটা প্যারাফিট দেয় আর কি। দেখতেছেন তিনি ওখানে একটা আলো উনুনের মতো, মানে ছাগলগুলো খুব দৌড়াচ্ছে এদিক ওদিক, ব্যাপার কি। তো তিনি একটু অবাক হয়ে গেলেন, তিনি তাড়াতাড়ি ফ্ল্যাশ লাইট নিয়ে রাইফেলটা উঁচু করে দৌড় দিলেন সেদিকে, দৌড় দিয়ে তিনি কাছে চলে আসেন। তার কাছে কেন জানি মনে হলো যে ছাগলের পালের মধ্যে দিয়ে একটা স্রোতের মতো চলে গেল, মানে কোনো কিছু যদি দৌড় দিয়ে মাঝখান দিয়ে মুভ করে ছাগলগুলো সরে যায় দুই পাশে এরকম। তো তিনি খুব টেনসড হয়ে গেলেন, তিনি চিন্তা করেন কি, তিনি একটা জোরে শব্দ করে একদম দেয়ালের কাছে চলে আসলেন এবং তার কাছে কেন জানি মনে হলো ওই প্যারাফিট দেয়ালটা বেশ বড় না, প্রায় 3 ফিটের মতো, সেটার উপর দিয়ে কিছু একটা লাফ দিয়ে ওই পাশে পড়লো। তিনি আবার চিৎকার দিলেন, চিৎকার দিয়ে তিনি একদম দৌড় দিলেন ওখান থেকে, দৌড় দিয়ে পাশের একটা ফাঁকা অংশ মানে ছাগলের এই ইসের পাশের থেকে বেশ খানিকটা ফাঁকা দিয়ে সেই ভেড়ার ওই যে তার খোয়ারটা ওইটা, ওই দুইটার মাঝখান দিয়ে তিনি দৌড় দিলেন, যেদিকে ওটা পেছন দিক দিয়ে বেরিয়েছে, তো তিনি দৌড় দিয়ে এই পাশে চলে আসলেন, এসে থাকাচ্ছেন কিচ্ছু নাই, খাঁকা করতেছে, ফ্ল্যাশ লাইট মারলেন, তিনি কিন্তু জোরে হাঁক দিয়েছেন। তারপর তিনি একেবারে বাইরে তার ফেন্সের কাছে গিয়ে একটা ব্ল্যাঙ্ক শট করলেন, ফাঁকা গুলি করলেন, প্রচন্ড শব্দ হলো মেঘ ডাকার মতো, মানে চারিপাশে মানে ই হয়ে গেল, এটা মনে হলো প্রতিবিম্ব। তার এইটা করার কারণ হচ্ছে তার এটা শব্দ দেয়া, তিনি মনে করছেন যে কোনো প্রাণী কিন্তু আসছে এখানে, তার এই পশুগুলাকে পশুগুলার গন্ধ পেয়ে কোনো প্রাণী আসছে। তো তিনি এই গুলির শব্দ দিয়ে তাদেরকে জানান দিলেন যে এখানে আসা যাবে না। তো প্রচন্ড জোরে শব্দ হয়েছে, তিনি দেখলেন তার ওখানে সার্ভেন্টস কোয়ার্টারের এখানে বাতি জ্বলে উঠছে, ম্যানেজারের যে জায়গাটা ওটা আলাদা একটা কেবিনের মতো সেটা বাতি জ্বলে উঠছে। একটু পর ম্যানেজার বের হয়েছে, তার হাতেও রাইফেল এবং আলো, তো ম্যানেজার বলছে, তো হাঁক দিল ম্যানেজার ওখান থেকে, তিনিও হাঁক দিলেন, হাঁক দেওয়ার পর দুজনের মধ্যে কমিউনিকেট হলো, তিনি হেঁটে আসলেন, ম্যানেজারকে বললেন যে আমি এরকম দেখলাম, মনে হলো যে ছাগলের এখান দিয়ে মুভ করছে। ম্যানেজার বলল যে আপনাকে তো বলছি লোক রাখতে হবে, ওদের দুজনকে বাছাই করে অস্ত্র দিয়ে দিব, বলবো যে পাহারা দিতে রাতের বেলা, তবে এরা ফাঁকিবাজ, এরা কিন্তু এদেরকেও মনিটর করতে হবে, যদি মনিটর না করি এরা কিন্তু রাতের বেলা ঘুমায় যায় কোনায় যায়। তো তিনি বলেন আচ্ছা ঠিক আছে, যাক আমি নিজেই জেগে থাকি বেশি, আমি নিজেও পাহারা দিব এবং আমি ফ্ল্যাট লাইটের ব্যবস্থা করব। এই বললেন, তিনি বললেন যে এইটা কি আমি বুঝলাম না, হ্যাঁ আমার এখানে যে এই ছাগলের পালের মধ্যে দিয়ে মনে হলো কিছু একটা চলে গেছে, ছাগলগুলা দুই পাশে সরে গেল, মনে হলো কিছু একটা ছিল এখানে। তো ম্যানেজার বলছে এরকম থাকার কথা না। তো দুইজনে মিলে তারপর ঘুরলো একটু প্রত্যেকটা পালের কাছে, দেখলো যে না কিছু নাই, ছাগলের পালের ওখানে গেল তারা, গিয়ে তারা দেখার চেষ্টা করলো, তো কিছু বুঝতে পারতেছে না এবং ছাগলগুলো মনে হচ্ছে বেশ ভীত সন্ত্রস্ত তাদের দেখে। তো তিনি বুঝলেন যে কিছু একটা তো ছিলই, অবশ্যই এখানে ছিল। তো এই চিন্তা করে তারপর ম্যানেজারের কাছ থেকে তিনি বিদায় দিয়ে বাসায় চলে গেলেন এবং বাসায় গিয়ে তার ঘুম আসতেছে না, তিনি রাইফেলটা রেখে তার রুমের জানলা দিয়ে দেখতেছেন। তার বাসাটার উপরে কিন্তু উঁচু একটা রুম আছে, মানে তার যে দোতলা মানে নিচতলাতে তার হচ্ছে লিভিং রুম, তার কিচেন ইত্যাদি ইত্যাদি, দোতলা হচ্ছে তার শোয়ার জায়গা এবং দোতলার উপরেও কাইন্ড অফ অ্যাটিক এর মতো একটা জায়গা আছে, তো ওইখানে আপাতত তিনি আছেন যেহেতু ফ্যামিলি আনেন নাই। তো ওখান থেকে তিনি দেখতেছেন জানলা দিয়ে রাতের বেলা, বেশ অন্যরকম লাগতেছে, এই চাঁদের আলো পড়ে ধূসর ভাবে পুরা এই তার যে ক্যানোপি গুলা একরকম লাগতেছে, তার গাছের পাতা গুলা একরকম লাগতেছে, রহস্যময় এবং কুয়াশা ঝুলে আছে দূরে। অনেক রাতে তিনি দূরে সিংহর গর্জন শুনলেন, অনেক রাতে সিংহ ডাকতেছে এবং সেই ডাক মানে অন্যরকম, তার কাছে বেশ ভালোই লাগে দূর থেকে, বাট সে যেহেতু ফার্মের মালিক এগুলো তার কাছে আবার অ্যালার্মিং, কারণ এরা শিকার করতে করতে এখানে না চলে আসে, পাল ধরে এসে যদি এখান থেকে পশু নিয়ে যায় তাহলে তো সমস্যা, সাধারণত এটা করে না ওরা, বাট করতেও পারে। যাই হোক, তিনি একসময় তার ঘুম আসলো, ঘুমায় গেলেন তিনি রাতে। তো পরদিন দিনে কাজকর্ম চলছে, সবার সাথে তিনি কথা বলতেছেন, সবাইকে জিজ্ঞেস করছেন তোমরা কোন আনইউজুয়াল অ্যাক্টিভিটি রাতে দেখছো নাকি। ওই যারা ছিল তারা বলল যে রাতে শব্দ পাইছি, গুলির শব্দ এই সেই। তো তিনি বললেন সবাই একটু চোখ কান খোলা রাখবা, যদি কোন রকম শব্দ পাও জানাবা, এবং তোমাদের এখানে কিন্তু অ্যালার্ম আছে, অ্যালার্ম বাজাই দিবা, অ্যালার্ম বাজাই দিলে আমি শব্দ পাবো, আমি উঠে আসবো, এই ইত্যাদি ইত্যাদি এগুলো তিনি বলে ওই দিন সারাদিন পার করলেন। এবং তার সেই তার যে পোল্ট্রি করছেন পোল্ট্রিটা দেখলেন, দেখে শুনে তিনি চলে আসলেন রাত্রেবেলা। আজকেও তিনি মানে ঘুমাইতে আসবেন, তার আগে তিনি কথা বললেন ম্যানেজারের সাথে। ম্যানেজার বলল যে আমি লোক রাখছি, ওরা আজকে দিতে চাচ্ছে না, ওরা কালকের থেকে কাজ শুরু করবে। তো তিনি বললেন আচ্ছা ঠিক আছে, করো কালকের থেকে কাজ শুরু করতে দাও, আর কি করবা, এখন মানুষজন যদি এরকম অলস হয় তো কিছু করার নাই, উচিত ছিল আজকের থেকেই বসা দেওয়া, কেন কালকে যেহেতু এরকম একটা ঘটনা ঘটছে। তো ম্যানেজার বলতেছে যে অসুবিধা নাই স্যার, আমি তো আছি, আমি নিজেও মোটামুটি কেয়ারফুল থাকবো। তো এটা বলার পরে চলে গেল, উনি ঘরে ঢুকে গেছেন। উনি যে ওনার মতো বাসায় টুকিটাকে খাওয়া দাওয়া করে টাইম পার করে রাত হয়েছে, মানে তখন ওই যে গ্রামের মতো কিন্তু যে রাত আটটা নয়টা বাজলেই অনেক রাত এরকম ফার্ম হাউসে, তো ওরকম রাত হয়ে গেছে প্রায় গভীর রাত, ঘুমের সময় সবাই কিন্তু মানে একদম ঘুমে, কিন্তু টনি সাহেবের ঘুম আসতেছে না। তিনি দেখতেছেন এখান থেকে যে তার যে জানালা দিয়ে বাইরের দিকে দেখতেছেন যে বিভিন্ন জায়গায় কোয়ার্টারে খোয়াড়গুলো কেমন এরকম। তো তিনি চিন্তা করলেন যে আমি জেগেই থাকবো, আমি এখানে জেগে থাকি, তার কাছে বিফ জার্কি আছে এবং সোডা আছে, এগুলো খাবে, এবং যে উনি তাকায় থাকবে যতক্ষণ পারবে বাইরে দেখবে, এটা চিন্তা করতেছে, তাকায় দেখবে যে কি অবস্থা, যে এক সময় যদি ঘুম আসে তখন ঘুমায় গেলাম। ইজি চেয়ার ছিল, ইজি চেয়ার জানলার পাশে রেখে তিনি বসে বসে একটা বই নিয়ে বসছেন, তার পাশে ছোট্ট করে টেবিল ল্যাম্পটা জ্বালায় মানে জাস্ট বইয়ের দিকে ফোকাস দিয়ে তিনি বই পড়তেছেন, জার্কি খাচ্ছেন, মাঝে মাঝে তাকায় তাকায় দেখতেছেন। তো হঠাৎ করে তার একটা জায়গায় ব্রেক হলো, মানে বই পড়তে পড়তে এক সময় যেমন এক জায়গায় থামতে হয়, থামলো, থামার পর তিনি তাকায় দেখতেছেন জানলা দিয়ে যে চারটা হলুদাভ হয়ে গেছে, মানে হলুদ বর্ণ ধারণ করছে, এবং চারপাশে সেই জ্যোৎস্নার আলো অন্যভাবে পড়ছে পুরো ফার্মের মধ্যে, বেশ একটা মানে অন্যরকম দৃশ্য। এই সময় তার চোখে পড়ল, মানে তিনি তাকাচ্ছিলেন এদিক ওদিক, এই সময় তার চোখ পড়ল তার যে ভেড়ার যে খোয়ারটা সেটার কাছে। ভেড়ার খোয়ারের ওইখানে কোনো কারণে তার এক পাশে তারা ওই ইটা দিতে পারেনি, তখনও ওই যে দেয়ালটা করতে পারেনি, ওই পাশটায় তারা ওই ই দিয়ে রাখছিল, এরকম তার দিয়ে টেনে বেড়ার মতো করে রাখছিল, মানে এটা তো মূল ইসের ভেতরে, কিন্তু বারবার দেয়া যে তাদের মূল প্রপার্টির ভিতরে, কিন্তু দেয়াল একটা জায়গায় করা একটু বাকি ছিল, দিকে মোটা তার দিয়ে গ্যাস তার তিন চারটা দিয়ে টেনে রাখছিল, এগুলো পরে আবার তারা দেয়াল করে দিবে এরকম। তো তিনি দেখতেছেন যে ওই সাইডে কি যেন একটা যাচ্ছে, সাদা রঙের কাপড় পরা, তিনি খেয়াল করতেছেন সাদা রঙের কাপড়, এবং মনে হচ্ছে যে একটা মানুষের মতো অনেকটা, যে এরকম মাথা চুল কালো কালো চুল তিনি বুঝতেছেন, এবং কি যেন একটা হামাগুড়ি দিয়ে দিয়ে মনে হয় যাচ্ছে এক পাশ দিয়ে। তো তিনি বললেন এটা কি, তিনি তাড়াতাড়ি তার যে বাইনোকুলার ছিল বাইনোকুলারটা নিলেন, বাইনোকুলার নিয়ে চোখে দিলেন, চোখে দিয়ে অনেক কাছে চলে আসছে, এখন আর কিছু দেখা যাচ্ছে না, এই জিনিসটা যেটাই যাচ্ছিল ক্রল করে করে যাচ্ছিল, মানে চার হাত পায়ে ক্রল করে করে যাচ্ছিল, মানে কেমন জানি বেশ বাজেভাবে তার কাছে ভয়ই লাগছে, দেখি জিনিসটা কি ক্রল করে করে যাচ্ছিল, সাদা একটা গাউনের মতো পরা। তো তিনি অনেকক্ষণ চিন্তা করলেন যে জিনিসটা কি হতে পারে, এখন আর দেখা যাচ্ছে না, অনেকক্ষণ তাকায় থাকলেন, তার চোখে বললেন, হঠাৎ তিনি দেখলেন আবার, মানে তিনি যখন বাইনোকুলার নামায় নেবেন এই সময় ঠিক ওই দুইটা ইসের ফাঁকা জায়গায়, মানে তার এই পাশের ছাগলের যে খোয়ারটা তার পরের ফাঁকা জায়গা দিয়ে কিছু একটা খুব দ্রুত একটা লাফ দিয়ে ওই পাশে পড়ল, ওই সাদা গাউন পরা, মানে অনেকটা তার কাছে মনে হয়েছে মানুষের শেপ, কিন্তু চার হাত পায়ে এরকম ক্রল করে যাচ্ছে, কি আদব ব্যাপার, এক লাফ দিয়ে ওই পাশে পড়ছে। তিনি সাথে সাথে রাইফেলটা ছৌ দিয়ে নিয়ে তার ফ্ল্যাশ লাইটটা ছৌ দিয়ে নিয়ে তিনি বেরিয়েছেন এক দৌড় দিয়ে ওখান থেকে, মানে তার এখন আর অন্য কিছু, মানে তিনি যে একটা ট্রাউজার্স পরা ছিলেন আর শার্ট পরা ছিলেন ওই অবস্থায় বেরিয়ে গেছেন তিনি, তার আর এত কিছু মানে দেখার সময় নেই, দ্রুত তিনি বেরিয়েছেন জিনিসটা কি দেখতে হবে তাকে, এবং সম্ভবত এটাই মনে হয় কালকে তিনি ছাগলের ওখানে দেখছিলেন। তো তিনি বের হয়ে চিন্তা করলেন যে আমি এখন দৌড় দিয়ে যদি যে আমি তো ভিজিবল, ওই জিনিসটাই থাকুক বা যেই থাকুক ওখানে, সে কিন্তু আমাকে দেখে সরে যাবে, মানে আমাকে দেখবে, সে দেখে সরে যাবে, মামাতে রাইফেল আছে। তিনি চিন্তা করতেছেন যে কোন দুষ্ট মানুষ নাকি এটা, মানে তিনি চিন্তা কোন দুষ্ট মানুষ নাকি, কোন দুষ্ট প্ল্যানে আছে নাকি, আছে অনেক রকম ব্যাপার স্যাপার আছে। তো এগুলো চিন্তা করতে করতে তিনি কভার নিলেন, তিনি দৌড়ায় তাড়াতাড়ি চলে গেলেন তার যে ওই পশু পাখির যে খোয়ার ছিল, ফার্স্টে গরুর খোয়ারের ওইখানে, ওইটার ওয়ালের নিচ দিয়ে নিজকে আস্তে আস্তে তিনি যাচ্ছেন এবং তিনি যখন মুভ করতেছেন কতগুলা গরু মানে শব্দ শুরু করছে। তো তিনি মানে তখন একটু অস্বস্তি ফিল করছেন, আরে এইগুলো শব্দ করলে তো আমি ওই জিনিস যেটাই হোক এটা মানুষ হোক পশু হোক এটাকে ধরা খেয়ে যাব। পশু তো অবশ্যই না, সাদা এরকম গাউনের মতো পরা দেখছেন, পশু তো অবশ্যই না। তো তিনি আস্তে আস্তে ক্রল করে করে যাচ্ছেন, এরপর ছাগলের ওখান দিয়ে যাচ্ছেন। এই সময় তিনি জোরে একটা শব্দ শুনলেন, ওই যেখানে তার সবজির চাষ হওয়ার কথা সেই জায়গা দিয়ে কড়কড় শব্দে কি জানি একটা চিৎকার করছে, মানে একেবারে ইনহিউম্যান একটা চিৎকার, অনেক দূর পর্যন্ত ছড়াইছে শব্দটা। তো তিনি মানে খুব ই হয়ে গেছেন, মানে ভয় পেয়ে গেছেন, কারণ এরকম শব্দ তিনি শুনেন নাই। মানে বেশ কর্কশ একটা শব্দ, মানে নারী কণ্ঠের মতো কর্কশ শব্দ, বেশ ভয়ঙ্কর ভাবে, মানে একেবারে বুকে কাঁপন লাগার মতো অবস্থা। টনি সাহেব একটু বেশ ভয় পেয়েছেন, তিনি আসলে এটা চিন্তা করতেছেন যে কিসের কিসের ডাক, মেলাইতে পারতেছেন না কোনো পশুর সাথে। যাই হোক, তিনি রাইফেলটা ওইদিকে বাগায় ধরে, যেদিক থেকে শব্দ আসছে সেদিকে বাগায় ধরে আস্তে আস্তে আরো সামনে বাড়তেছেন, কারণ তিনি দেখছিলেন ওটা ওই যে প্রাণীটাকে দেখছিলেন সেটা, বা প্রাণী বা যেটাই দেখছিলেন ক্রিচার সেটা ওই ভেড়ার ইসের দিকে গেছিল। তো ওইটা ওদিকেই তিনি যাওয়া শুরু করছেন যে ওইখানেই কি ওইটা আছে কিনা, কিন্তু চিৎকারটা আসছে তো একেবারে তার এই যে বিশাল যে গাছগাছালির জায়গাটা, মানে যেখানে আগাছা সবজি জিনিসপত্র ওইখান থেকে। তিনি চিন্তা করছেন ব্যাপারটা কি, একটু পরে তিনি বেশ নড়াচড়া খেয়াল করলেন ওই জায়গায়, বেশ নড়াচড়া খেয়াল করলেন গাছগাছালির মধ্যে, বেশ নড়াচড়া করতেছে এবং ছোট ছোট ঝোপের মতো গাছ তো বেশ বড় না, সেগুলো এরকম নড়ে নড়ে যাচ্ছে। তো তিনি দ্রুত ওই ঝোপের দিকে রাইফেল তাক করে বসলেন, চিন্তা করলেন কিছু বেরোলে তিনি গুলি করবেন। কয়েক সেকেন্ডের পর নড়াচড়া নাই, তিনি অবাক হয়ে গেলেন যে এটা কোথায় গেল, মানে খুব দ্রুত ওখান থেকে হয়তো সরে গেছে এরকম। এরপর তিনি ডাক শুনলেন, তার ভেড়ারা ডাকতেছে প্রচন্ড, মানে শব্দ করে ডাকতেছে। তিনি খুব দ্রুত ওয়েট করলেন না, খুব দ্রুত চলে গেলেন, একটা ভেড়ার আর্তচিৎকার শুনলেন, মানে বেশ জোরে চিৎকার করে উঠছে ভেড়াটা, মানে অনেকটা ব্যথা ফেলে যেরকম সেরকম, মানে বেশ এরকম এবং বেশ মানে বলে নড়াচড়া ভেড়াগুলা ওখান থেকে আসতেছে। তিনি বুঝতে পারছেন, তিনি দৌড় দিয়ে দৌড়াচ্ছেন ওদিকে, মানে একদম উবু হয়ে দৌড়াচ্ছেন, কুজো হয়ে তার হাতে রাইফেল নিয়ে, আর চিন্তা করতেছেন যে ম্যানেজার আসে না কেন, ম্যানেজার বের হয় না কেন, এখানে যদি এরকম কিছু হয় তাহলে তো ম্যানেজার তো মানে কোনো খবরই থাকবে না তার। খুব রাগ করছেন তিনি, আর তিনি চিন্তা করতেছেন যে এটা কি কোনো বন্য প্রাণী বা কিছু, যেভাবে চিৎকার করছে ভেড়াটা আর যে তিনি ছটপটে শব্দ পেয়েছেন যে নড়াচড়া মানে ধস্তাধস্তির মতো একটা, তিনি দৌড় দিয়ে ওখানে চলে গেলেন এবং ওখানে পৌঁছাই তিনি বুঝতে পারছেন কোনো কিছুর একটা শব্দ হইতেছে। তিনি খেয়াল করে দেখলেন যে অনেকগুলো ভেড়া ডাকতেছে এবং চুপ হয়ে গেছে কিছু ভেড়া, মানে ওগুলো শব্দ নাই, এবং একটা অংশ যে অংশটা যে তার দিয়ে রাখছিল ওখানে একটা অংশ মোটামুটি মানে ক্লিয়ার, মানে সরে গেছে, ভেড়াগুলো সরে একদিকে চেপে গেছে দেয়ালের দিকে, তার মানে প্রচন্ড ভয় পেয়েছে বাকি ভেড়াগুলা। তিনি খেয়াল করে দেখতেছেন ওখানে কি লাইট জ্বালতে পারতেছেন না, কারণ লাইট ফেললে হঠাৎ কি দেখবেন তিনি বুঝতেছেন না। তিনি রাইফেলটা আগে বাগায় ধরলেন, রাইফেলটা বাগায় ধরে তিনি দেখার চেষ্টা করতেছেন এই চাঁদের আলো এই ক্যানোপির ভেতর দিয়ে, মানে উপরের শেডের ভেতর সাইড দিয়ে কতটুকু ঢুকতেছে, এতটুকু জায়গাটা আসলে তার চোখে অন্ধকার শুয়ে আসতেছে। তিনি কিছুক্ষণ পর খেয়াল করলেন যে একটা ভেড়া মনে হয় পড়ে আছে ওই তারের কাছে, মাটিতে কাঁচে পড়ে আছে এবং দুইটা পা এরকম ছুটতেছে, দুই পাশে এরকম ছুটতেছে, এবং ওই অনেকটা কোনো প্রাণী যদি ধরে কোনো প্রাণীকে যেভাবে ধরে, ধরলে মানে কামড় দিয়ে ধরে গলার কাছে যেরকম করে সেরকম ভাবে পা ছুটতেছে। তো তিনি এবার বুঝলেন যে কোনো একটা প্রাণী তো অবশ্যই, তিনি তার ফ্ল্যাশ লাইটটা খুব দ্রুত, কারণ গুলি মিস হওয়া যাবে না, তিনি ফ্ল্যাশ লাইটটা খুব কেয়ারফুলি বের করে তিনি তার যে বন্দুকের নলের কাছে ধরলেন, তিনি এখন জ্বালবেন, জেলেই তিনি শুট করবেন চিন্তা করছেন। তো ফ্ল্যাশ লাইটটা তিনি জাস্ট চাপছেন আর সাথে সাথে আলোটা যেয়ে পড়ছে একটা চেহারার উপর, চেহারাটা ভয়ঙ্কর একটা চেহারা, একটা মানুষের মতো চেহারা, কৃষ্ণাঙ্গ মানুষ, তার চোখ দুটো সম্পূর্ণ লাল, সেখানে কোনো মণি বা কিছু নাই, মানে মনে হচ্ছে লাল দুটা চোখ, এবং তার ঠোঁটগুলার এখান থেকে ওই ভেড়ার যে রক্ত সেটা কোষ কষবে নামতেছে, দাঁতগুলো হলদেটে, এবং তার দিকে তার আলোর দিকে তাকায় একটা মানে ভয়ঙ্কর রকম একটা ধ্বংসী কাটলো মুখটা, এবং সাদা একটা গাউন পরা যায়। তো তিনি সাথে সাথে ট্রিগার টেপে দিলেন ওখান থেকে, প্রচন্ড শব্দ করে ওখানে গুলি ছুটে গেল ওই জায়গায়, এবং তিনি দেখলেন যে এক সেকেন্ডে ওটা লাভ দিছে ওখান থেকে, মানে তিনি গুলিও করছেন ওটা লাভ দিছে, জাস্ট লাইক ব্যাং যেভাবে লাভ দিয়ে যায় এক জায়গার থেকে জায়গায় সেরকম। তো তিনি ভয় পেয়েছিলেন যে তার গায়ের উপর না পড়ে, তিনি বুঝতে পারলেন যে তার মাথার উপর দিয়ে চলে গেল ওখান থেকে লাফিয়ে, মানে ওই দূরত্বটা কিন্তু প্রায় 8 থেকে 10 ফিটেরও বেশি, তার মাথার উপর দিয়ে লাভ দিয়ে চলে গেছে এখান দিয়ে, মানে এত দূরে এরকমভাবে লাভ দিল, এবং তিনি একটা বাতাসের মতো পাইছেন, তার মাথার উপর দিয়ে যে তার থেকে পাশেই দুই ফিট দূরে মনে থপ করে মাটিতে পড়ছে, অ্যাজ ইফ কোন মানুষ যদি মাটির মধ্যে পড়ে ধপ করে যেরকম শব্দ হয় সে থপ করে পড়ছে। তিনি দ্রুত সাজাতে রাইফেল ঘোরায় সময় কাউন্ট করলেন, আবার গুলি করলেন। তিনি বুঝতে পারলেন চাঁদের আলোতে যে সাদা গাউন পরা কোনো কিছু একটা আবার লাভ দিল ওইখান থেকে, মানে ওইখান থেকে লাভ দিছে, লাভ দিয়ে ওদিকে চলে গেল, তারপর আরেকটা লাভ দিল, মানে তিন চারটা লাভ দিয়ে ওই ঝোপঝড়ের মধ্যে ঢুকে গেল আবার। তো তিনি তার ভুক ধুক 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 করতেছে যে তিনি এটা কি করলেন, এটা কি, এটা কি মানুষ, মানুষের মতো অবশ্যই দেখতে, এটা কি তিনি এই যে দুইটা গুলি করছেন এটা শব্দে কেন কেউ উঠতেছে না। একটু পরে তিনি শব্দ পেলেন যে ওইখানে ওই বেল বাজতেছে, তার ওইখানে ওই ইসে কেউ একজন বেল বাজায় দিছে বের হয়ে। তারপর তিনি ওইখান থেকে বেরোয় গুলির শব্দ শুনলেন, মানে তার ম্যানেজার গুলি করছে এবং সেও ওখান থেকে দৌড় দিয়ে আসছে হাঁক দিতে দিতে, এবং তিনি তার ম্যানেজার আরো দুই তিনজন মিলে পুরো ওই যে ওই জায়গাটাকে কর্ডন করে ফেললেন, ওই যে ঝোপঝাড়ালা জায়গাটা যেখানে সবজির চাষ করবেন ওখানে কিন্তু একটা জংলা গাছপালার মতো জায়গা। তো তিনি এর মধ্যে তার ম্যানেজারের সাথে হাত দিয়ে একটা তাদের কমিউনিকেট হচ্ছে, তিনি দেখাচ্ছেন তাকে হাত দিয়ে যে এইখানের মধ্যে আছে কিছু একটা। তো তারা ওখানে তার সাথে আরো দুইটা রাইফেল আছে কিন্তু তার ম্যানেজারের লোকদের সাথে, তো তিনজন ওখানে তারা আর তিনি এই চারজন মানুষ রাইফেল নিয়ে আস্তে আস্তে ঝোপঝাড়ের দিকে গেলেন, যে আস্তে আস্তে ঢোকা শুরু করলেন। এখানে যখন একটুখানি ঢুকছেন তখনই তিনি ফ্ল্যাশ লাইট জ্বালেন, সাথে সাথে ম্যানেজারও ফ্ল্যাশ লাইট জ্বাললো, দুইটা আলো যে পড়ছে এক জায়গায়। তো ওখানে কিচ্ছু নাই, মানে পুরো জায়গাটা এরকম গাছগাছালির মতো দিয়ে ঢাকা, ছোট ছোট আগাছার মতো, তারা এগিয়ে যাচ্ছে ফ্ল্যাশ লাইট পেরে। তো মোটামুটি তারা চাচ্ছে জিনিসটা যদি ওখানে থাকে তাকে ঘিরে ফেলতে। হঠাৎ করে তারা দেখলেন একেবারে কর্নারে সেখানে বেশ আলোড়ন হল, বেশ মানে গাছগাছালিগুলো নড়ে উঠছে, যে আগাছাগুলো নড়ে উঠছে ঝোপের মতো ছিল, সেইখান থেকে হঠাৎ করে মাথা বের করলো সেই জিনিসটা, এবং জাস্ট লাইক দ্যাট সেই ভয়ঙ্কর জিনিসটা, মানে ওই ওরকম চেহারা মানুষের মতো, এবং ওই যে চোখটা লাল এবং মুখের ঠোঁটগুলো লাল, সাদা গাউন পরা এবং হাতের নখের মধ্যে পর্যন্ত ওরকম লাল লাল লেগে আছে, মাথা তুলছে, ফ্ল্যাশ লাইট আলো ডিরেক্ট পড়ছে। তো তিনি ট্রিগার টানলেন, তার ওখানে দুইটা গুলি ভরা ছিল, তার গুলি বললেন ক্লিক করে উঠলো, তার মানে উনি মিস করছেন ওইটা। প্রচন্ড ভয় পেলেন তিনি, যে এখন যদি তার উপর লাভ দেয় তিনি প্রচন্ড ভয় পেয়েছেন। এই সময় তার ম্যানেজার গুলি করলো, শুট করলো এটাকে ত্রিম করে, তো ম্যানেজার ওখান থেকে শব্দ হলো, আর ওই জিনিসটা ঠিক ওই সময় লাভ দিছে, ওখান থেকে লাভটা দিছে বাইরের দিকে, মানে তাদের যে ওই ফেন্সিং করা আছে ওই যে বারবয়ার দিয়ে, মানে কাটা তার দিয়ে ওইটার বাইরে, এবং বারবয়ারের বাইরে যে ওইটা পড়ে তারা অবাক হয়ে খেয়াল করলো ছাদের আলোতে যতটুকু, যে লাভ দিতে দিতে অনেকটা ব্যাঙের মতো লাফায় লাফায় ওই জিনিসটা চলে যাচ্ছে দূরে, এবং গিয়ে একটা গাছের আড়ালে চলে গেল, সেখান থেকে আর তাকে দেখা যাচ্ছে না, মানে খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার। তো ম্যানেজার তাড়াতাড়ি কাছে আসলো, এসে বলল যে আর আপনি ঠিক আছেন নাকি, সে হাত দিয়ে বলল ঠিক আছে, তার গুলি ছিল না, তাড়াতাড়ি ওই সময় বসে তিনি আবার গুলি বললেন তার রাইফেলে, এবং তারপর চিন্তা করলেন যে ব্যাপারটা কি, কি আলাপ করলেন ম্যানেজারের জিজ্ঞেস কি, ম্যানেজার তাকে বলতেছে যেটা ভূত, মানে তাদের ওইখানে বলছে এটা ভূত, খারাপ ভূত, খারাপ আত্মা, খারাপ জিনিস, এখানে এই এই এলাকায় এরকম খারাপ আত্মা আছে, এরকম খারাপ আত্মা মনে আসছে। যাই হোক, এইটা শোনার সাথে সাথে যখন এটা বলছে দেখলো যে তাদের সাথে যে দুজন গার্ড ছিল আর কি, তাদের ওখানকার আর দুই কর্মী, তারা ওখান থেকে সাইড করে নাই হয়ে গেছে, মানে একদম দ্রুত পলায় গেছে ওখান থেকে। ম্যানেজার যে ছিল সেও কাঁপতেছে, সে টনিকে বলল যে আমার লোকজন খুব ভয় পায়, আমাদের এলাকার মানুষরা এটার খুব ভয় পায় এইসব জিনিসগুলোরে, মানে এগুলা মানে কোনো জায়গার উপর যদি অভিশাপ পড়ে সেখানে এগুলো আসে। তো উনি টনি খুব রাগ করলেন, তিনি মানে একদম এইসব কুসংস্কার বিশ্বাস করেন না, তিনি একজন মানে মানে খুব বিশ্বাসী একজন খ্রিস্টান, তিনি এগুলো বিশ্বাসই করেন না। তিনি বললেন যে দেখো বিশ্বাস করি না, মানে আমি বলতে পারি এটা খারাপ কিছু অবশ্যই হতে পারে, কোনো পজেসড ওমেনও হইতে পারে, সে হতে এখানে আসছে, তুমি চলো আমার সাথে। ম্যানেজার বলে কোথায়, বলে চলো আমাদের কোয়ার্টারে চলো, যেখানে আমাদের এমপ্লয়িরা আছে। তো তাকে নিয়ে গেলেন, গিয়ে তিনি ওখানে তার কোয়ার্টারে সবাইকে উঠালেন, দেখলেন যে ওরা উঠে গেছে অনেকেই, উঠে গেছে অনেকে, ভিতরে লাইট জ্বালে ভয়ে কাঁপতেছে, কি হইতেছে, গোলাগুলির শব্দ হইতেছে। তো তিনি সবাইকে বললেন যে তোমরা কে কে আসো এখানে, কয়জন আসো বলো। এই ম্যানেজারকে বলল লিস্ট আনতে, তো লিস্ট বের করলেন, ইনক্লুডিং ওই যে দুইজন সরে গেছিল শর্টকাট পড়ছিল ওই দুজনও আসে। আসার পর তারা দেখে যে এইখানে একজন মহিলা মিসিং, মানে তার মনে হয় 25 জন ওয়ার্কফোর্স ছিল, একজন মহিলা মিসিং। তো মহিলার রেকর্ড বের করলো, মহিলার রেকর্ড বের করে দেখলো সে দূরের একটা গ্রাম থেকে আসছিল এখানে, এবং তার তেমন পরিচয় খুব ডিটেলস কিছু নাই। তো তখন তো বলল যে এই মহিলাই ছিল ওইটা। তো তখন দেখা গেছে তাদের ভিতর থেকে বলা শুরু করলো অন্য মহিলাদের মধ্যে কয়েকজন, যে এই মহিলার নেচার একটু অন্যরকম ছিল, সে তাকাইতো ভয়ঙ্কর ভাবে, আমরা অনেকেই বলছিলাম যে আসলে মানুষ না, ওর মধ্যে সমস্যা আছে। তো টনি সাহেব বললেন যে এটা মোস্ট প্রবলি আমার মনে হয় সে কোনো পজেসড ওমেন, এখানে অনেকেই আছে যে আমরা জানি, উনি জানতেন যেহেতু তিনি থাকেন ওইখানে বড় হয়েছেন, তিনি বলতে এখানে আমরা জানি যে অনেক এখানে বুঝি ডক্টররা এখানে বিভিন্ন চর্চা করে এবং তাদের মিডিয়াম আছে, মিডিয়াম মানে এই এইগুলোকে ডিমনদের সমন করার জন্য ডাকার জন্য তারা মিডিয়াম ইউজ করে বা মিডিয়া ইউজ করে, মিডিয়াম বলে তাদেরকে নিয়ে আসে, তাদের মাধ্যমে এটা করা হয়। তো এরকমই কেউ ছিল ওই মহিলা, এবং সে হয়তো এই পশু বধ করতো বা তার মধ্যে এরকম ব্যাপার স্যাপার ছিল বা সে হঠাৎ করে হয়তো পজেসড হইত। যাই হোক, তারা গিয়ে পরে তাদের ওই ভেড়ার পাল ইন্সপেক্ট করে দেখে যে ওই একটা ভেড়াকেই সে মানে ই করছে, এমন ভাবে কামড়া ই করছে, পশু যেভাবে পশুকে ই করে, কোন হিংস্র পশু সেইভাবে এটাকে ই করছে। তো ওইটাকে তারা ই করে না, পরদিন তাড়াতাড়ি ওই পশুটাকে তারা ই করে ফেলে, মাটিতে পুঁতে ফেলে নিচে, আর বাকি জায়গাটা পরিষ্কার করে করে এনে তো টনি সাহেব তখন বলে যে আমি একদম প্রেসকে চাই, প্রেসকে এনে জায়গাটার আমি শুদ্ধি করব যাতে এখানে না আসে। আর আমি তোমাদের এই আশেপাশের জায়গার মধ্যে সবচেয়ে কাছে কোন উইচ ডক্টর আছে যে চর্চা করে তার খোঁজ চাই। তো তখন ম্যানেজার বলে আচ্ছা ঠিক আছে, আর বলছে রাতের বেলা ফ্লাড লাইট যেন আজকের থেকেই মানে ব্যবস্থা থাকে। তো ফ্লাড লাইটের ব্যবস্থা করা হয় ওই দিন, এবং তিনি ওই দিন বিকালেই একজন প্রেসকে নিয়ে আসেন, রাত করে আনেন এবং বলেন যে তার ওখানে সমস্যা কি। তো প্রেস্ট আসেন, প্রেস্ট এসে বলেন যে তার ওইখানে পুরো জায়গাটা দেখে বলেন যে দেখো তোমার এখানে আমি ডিমোনিক কিছু এনার্জি ই পাইতেছি, হ্যাঁ, এবং দুঃসম্ভব তোমাদের যে আগের মালিক তোমার কাছে এটাকে বেশ অল্প দামে বিক্রি করে গেছে এই র্যাঞ্চটা বা ফার্ম হাউসটা, এটা কারণ এটা সে হয়তো এই ডিমোনিক এই অ্যাক্টিভিটিজের শিকার ছিল এবং এটা অনেক বাজে ব্যাপার তুমি তো জানোই এটাকে বলা হয়, এবং ওরা এই জায়গাতে কোনো ঘটনা ঘটছিল অতীতে, ফার্ম হাউসটা অনেক পুরানো, সেটার থেকে হয়তো এটার ই রয়ে গেছে বেশি। তো যাই হোক, প্রিস্ট চেষ্টা করেন তার মতোই জায়গাটাকে তিনি শুদ্ধি করতে, শুদ্ধি করেন, রাতের বেলা ওই দিন থাকেন তার সাথে, টনির সাথে তাকে থাকার জায়গা দেন টনি, তিনি থেকে ওইখানে হাঁটাচলাও করেন রাতের বেলা টনিকে নিয়ে। ওনার কোনো ভয় টয় নাই, তিনি ওগুলো ভয় পান না, তিনি অনেক স্টোরি বলেন টনি সাহেবকে যে ওই এলাকা নিয়ে প্রাচীন অনেক ঘটনা, এখানে কি কি যুদ্ধ হয়েছিল, কি কি ব্যাপার ছিল, এবং তিনি তখন বলেন যে তোমার যে ম্যানেজারকে বলছো এখানকার কাছে যে উইচ ডক্টরকে তুমি খবর দিতে, কাইন্ড অফ ঠিক, তুমি তাকে দিয়ে বের করো যে তার কোন এজেন্ট এখানে ঘোরাফেরা করে কিনা, তারাও কিন্তু অনেক সময় নতুন কেউ আসলে তাকে সিগন্যাল দেয় মানে তার কাছ থেকে কিছু আদায় করার জন্য। তো বলে যে ঠিক আছে আমি দেখতেছি। তো তিনি ওই ফাদারকে ওই দিন থাকতে দেন, দিয়ে পরদিন তিনি তাকে যাওয়ার ব্যবস্থা করেন, আর ওই দিন দুপুরের পরেই নাকি তাকে খবর আসে তার কাছে ম্যানেজারে যে তার সাথে এখানের কাছাকাছি যে উইচ ডক্টর আছে দেখা করতে চান। সে কোথায় থাকে? দূরে, এখান থেকে দূরে, বেশ গাড়ি নিয়ে যেতে হবে রাস্তা দিয়ে এবং এই ওয়াইল্ড লাইফের ভিতর দিয়ে। তো তিনি আর কোনো কথা নাই, তার যে ই ছিল এসিবি ছিল ওটাতে করে, খোলা এসিবি আর কি, ওটাতে করে যান ম্যানেজারকে নিয়ে। ম্যানেজার খুব ভয় ভয় ছিলেন, আর এমপ্লয়ীদেরকে তিনি বকা দেন, বলেন যে ভয়ের কিছুই নেই, এগুলো তোমাদের এইসব ভয় পাওয়ার কি, পৃথিবীতে এগুলো ডিল করে চলতে হবে তোমার। যাই হোক, এমপ্লয়ীদেরকে বলে বসে যে আমি যেন না দেখি এখানে কোনো হেরফের কিছু, ওই দুই দুজনকে বলা হয়েছে অস্ত্র নিয়ে বসে উল্টাপাল্টা জিনিস দেখলে জাস্ট ওটা শেষ করে দিবা বা গুলি করবা, এটা যদি প্রাইভেট প্রপার্টি বলে তিনি তার ওই ম্যানেজারের সাথে যান। যে দেখেন যে উইচ ডক্টর একটা ওখানকারই একটা মানে গ্রাম থেকে দূরে একটা ক্রালের মধ্যে থাকে, মানে উইচ ডক্টর বলতে হচ্ছে তাদের জাদুকর আর কি, যেটা তো নায়াঙ্গা বলে। তো ওইখানে সেই জায়গায় সে একটা ক্রালের মধ্যে থাকে, তো তাকে ভালোভাবে মতোই অভ্যর্থনা জানায় সে উইচ ডক্টর, তার লোকজন দিয়ে আর কি, তার কিছু ওখানে সাথের সাঙ্গপাঙ্গ আছে, তো তারা বসায়। তো টনি সাহেব কথা বলে তার সাথে যে আমার এখানে নতুন ফার্ম করছি, ফার্মে এরকম এরকম ব্যাপার এই সে। তো উইচ ডক্টর শুনে শুনে হাসে, এসে বলে যে এখানে অনেক রকম ব্যাপার স্যাপার আছে, তো তারা তো এরকম করবেই, আমাকে যদি আপনি মোটামুটি একটা ই দেন, উপঢোকন দেন, আমি এটার ব্যবস্থা করে দিব। তো তিনি বলে আসল ঘটনাটা কি সেটা বলো। বলে আসল ঘটনা হচ্ছে এখানে দুষ্ট আত্মা ঘোরাফেরা করে তোমাদের ওখান থেকে, তিনি আর কিছু বলবেন না, বলে ওইটার ব্যবস্থা আমি করে দিব, আর আপনার ফার্মের জায়গা ওখানে আর বদল করবে না। তো তিনি ওখানে নাকি তাকে কিছু গিফট পাঠায় দেন আর কি, লোকজন দিয়ে টনি সাহেব গিফট পাঠায় দেন, এবং এটা নাকি দিতেই হবে কারণ তারা নাকি মানুষকে অনেক সময় বদল করে যদি তাদেরকে খুশি না করা হয়। এইটা এই ধরনের ঘটনা কিন্তু আমাদের দেশে আমরা শুনছি যে অনেক সময় এরকম করত, গ্রাম বাংলায় অতীতে শুনছি যে এরকম উপঢোকনের জন্য এইসব কাজ করত তারা। তো ওইটাই টনি ধারণা করছিলেন যে তার ফার্মে হয়তো এরকম কিছু মানে পাঠাইছিল, সে উইচ ডাক্তারই পাঠাইছিল, আর ফাদার তো বলছে কিছু ডেমোনিক ব্যাপার স্যাপার এখানে ছিল। যাই হোক, খোলা জায়গায় ওয়াইল্ড লাইফ এর মধ্যে এরকম। আর আফ্রিকা তো আসলেই বেশ মিস্টেরিয়াস একটা ল্যান্ড, এখানে অনেক কিছুই আছে। যাই হোক, এই ছিল জোসেফের বাবার ঘটনা টনি ব্র্যাটের, এবং আমাদের কাছে এটা শেয়ার করলেন আরিফিন সাহেব। থ্যাংক ইউ আরিফিন, আপনার এই কষ্ট করে এই ঘটনাটা পাঠানোর জন্য। আর আমি আশা করব ছোটখাটো যে ঘটনাগুলোর কথা বলেছেন সেগুলো একসময় পাঠাবেন, তাহলে আমি সেগুলোকে অ্যাকুমুলেট করে এই ছোট ছোট ঘটনারই একটা অ্যাকচুয়ালি কম্পোজিশন তৈরি করব। তো এখন চলে যাবো কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরো একটা ঘটনা নিয়ে। ততক্ষণ বন্ধু আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আর আপনাদেরকে রিকোয়েস্ট করে যাবো, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুত উড়েতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আব্দুর রহমান তানভীর চট্টগ্রাম থেকে। তানভীর কিন্তু অতীতেও আমাদের সাথে ঘটনা শেয়ার করেছিলেন, আর তিনি আরো একটি ঘটনা শেয়ার করেছেন। তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটি আপনাদের কাছে প্রেজেন্ট করি। তা আমি চলে যাচ্ছি তানভীরের পাঠানো ঘটনায়। ঘটনাটি ঘটেছিল তানভীরের পরিবারের সাথে। তানভীররা তখন একটা অ্যাপার্টমেন্ট কেনেন, তানভীরের আব্বা শহরের কোন একটা জায়গায় একটা অ্যাপার্টমেন্ট কেনেন, কিন্তু সেই অ্যাপার্টমেন্টটা কমপ্লিট হচ্ছিল না, তখনও কাজ চলছিল। তো অ্যাপার্টমেন্টটার কাছাকাছি একটা জায়গায়, মানে সেই শহরের ওই অংশটাতে তার বাবা একটা বাসা ভাড়া নেন, যাতে তিনি এখান থেকেই অফিস করতে পারেন, আর ছেলেকে স্কুলে দিলে যাতে পরবর্তীতে তাদের অ্যাপার্টমেন্টে শিফট হলেও মোটামুটি এখান থেকেই চলাফেরা করা যায়। তো এই জন্য ওটার কাছাকাছি জায়গায় একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নেন তার বাবা। অ্যাপার্টমেন্টটা যেখানে ভাড়া নিয়েছিলেন সেই জায়গাটা একটু অন্যরকম, সেটা বর্ণনা দেওয়া দরকার। মূল সড়ক থেকে, মানে মূল রাস্তা থেকে আসলে একটা কর্নারে চলে আসতে হয়, যে জায়গাটা মোটামুটি নীরব থাকে, এবং তার পাশে যে একটা চিকন গলি ঢুকে গেছে, এবং সেই গলিটা ইট সোয়ালিং করা, মানে ইট মানে পুরোপুরি পাকা গলি না, সেই গলির শেষ মাথার দিকে যে বাসাটা, এবং তার পাশে কিন্তু বেশ মানে ঝোপ জঙ্গল চলে গেছে, অন্যরকম একটা দূরে একটা ছোট টিলার মতো আছে, বেশ অন্যরকম একটা পরিবেশ, নীরব হয়ে যায় রাতের বেলা, একদম নিঝুম, মানে ওই জায়গাটার মধ্যে ঝিঝি পোকা ডাকে এরকম একটা অবস্থা। যাই হোক, সেইখানে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নেন তার বাবা, এবং যেই বাড়িটা তিনি ভাড়া নিয়েছেন সেটা খুব নতুন তৈরি না, বেশ পুরনো তৈরি। তিনি যখন গিয়েছিলেন বাসাটা ভাড়া নিতে, তখন দেখেছিলেন বাসাটা মোটামুটি মানে আর কি অব্যবহৃত, মানে কেউ ভাড়া থাকছে না, খালি বাসা। তো এটা তার কাছে একটু অবাক লাগছিল যে একটা বাসা সাধারণত ভাড়া হয়ে যায় এখনকার সময়, শহরের কাছাকাছি বাসাগুলো খালি থাকে না, কিন্তু এই বাড়িটা খালি, পাশের অ্যাপার্টমেন্টে মানুষ আছে কিন্তু এইটাতে নাই, এটা খালি। তো তিনি মোটামুটি দেখেন যে এবং ভাড়াও মোটামুটি রিজনেবল মনে হয়। তো তানভীরের আব্বা বাসাটা ভাড়া নিয়ে নেন। তো ভাড়া নিয়ে তানভীরদের নিয়ে সেই বাসায় ওঠেন। তো ওঠার পরে তারা সবাই মোটামুটি গুছিয়ে ফেলেন বাসা, তাদের মতো থাকা শুরু করেন। তানভীর স্কুলে যেত আসতো। তো তানভীরের কাছে যেটা মনে হতো এই বাসাটায়, কেমন জানি তার একটা অন্যরকম অনুভূতি হতো ওঠার পর থেকেই। তার কাছে মনে হতো যে রাতে যখন সে ঘুমায় থাকতো, মানে যখন ঘুমাতে যেত, তার রুমটার আশপাশ যে সামনে একটা বারান্দা ছিল একচিলতে, সে বারান্দা আর তার মানে দরজা আর কি, যেটা তার ঘরের দরজা বেরুলে একটু ফাঁকা জায়গা, তারপর হচ্ছে ড্রয়িং রুম আর কি, ড্রয়িং রুমের পাশে ডাইনিং স্পেস। তার কাছে কেন জানি মনে হতো বারান্দা দিয়ে কেউ দৌড়ালো, মানে দৌড় দিল, দৌড়ের শব্দ পেত, এবং মনে হতো যে দৌড়ে কোনোভাবে তার রুমের ভেতর দিয়ে এই পাশে চলে আসছে কেউ। তো জিনিসটা একটু অবাক লাগতো তানভীরের কাছে যে কে দৌড়ে রাতের বেলা আর এইভাবে তার রুমের ভেতর দিয়ে কিভাবে আসতো, সে দরজা লাগায় রাখত। মনে হতো যে বারান্দা দিয়ে কেউ দৌড় দিয়ে এসে তার রুমের দরজার সামনে দিয়ে বের হয়ে চলে গেল কেউ, এটা মনে হতো, এবং সে প্রায় শব্দ পেত ডাইনিং স্পেসে কেউ হাঁটাচলা করছে। তো মাঝে মাঝে সে মনে করতো যে তার আম্মু মনে হয় হাঁটাচলা করে, রাতের বেলা উঠে হয়তো পানি নেয় বা কিছু নেয় এখান থেকে, তিনি মনে করতেন এটা। তো এই মনে করেই তানভীর ঘুমাত। তো এছাড়াও আরেকটা তার ফিল হতো ওই বাসায় থাকলে, যে যখন পড়ার টেবিলে বসতো মনে হতো যে বারান্দায় কেউ আছে, মানে সে যখন পড়ছে টেবিলে তার কাছে মনে হতো জানালার কাছে কেউ দাঁড়ায় আছে এবং মনে হতো তাকে দেখতেছে। তো এইটা মনে তানভীর অনেক সময় দেখা যেত যে এই ব্যাপারটা ইগনোর করত, তারপর হঠাৎ করে সে যখন মনে হতো যে মানে তার মানে একটা অন্যরকম ফিল লাগে মানুষের কাছে কিন্তু, যে আই এম বিং ওয়াচড, এরকম বেশি মনে হলে সে উঠে গিয়ে বারান্দার দরজাটা খুলে তাকাত, দেখত যে বারান্দা একদম ফাঁকা, কেউ নাই, খাঁকা করতেছে চারিদিকটা। তো এরকম ফিল নিয়েই সে থাকতো, আর সে মনে করতো যেগুলো হয়তো তার মনের ভুল, কারণ একটা বাসায় উঠছে, নতুন বাসা, পেছন দিকটা খালি, খাঁখা করতেছে, মনে করতো যে হয়তো একটা অন্যরকম ফিল হতেই পারে এরকম, আর শব্দ হয়তো নিচে হয় বা পাশের ফ্ল্যাটে করে, সেটাই মনে হয় এখানে আসে। তো এরকম ফিল তার কাছে মনে হইতো, দেখে সে আর এটার পরে গায়ে লাগায়নি। সে নিজের মতো এগুলোর র্যাশনাল এক্সপ্লেনেশন বের করে নিয়েছিল যে হয়তো এই কারণে মানুষ হাঁটাহাঁটি করে এইসব শব্দ হয়। তো এইভাবেই তানবীরের দিনকাল কেটে যাচ্ছিল। তো তানবীর যখন স্কুলে যেত, যাওয়ার সময় তাদের গলি শেষ হয়ে বাই যখন মোড় নিয়ে যেত মূল রাস্তাটা দিয়ে, তো তখন ওইখানে একটা দোকান ছিল। তো দোকানে সে একটা ছেলেকে বসে দেখত, ওই ছেলেটা তানবীরের থেকে একটু বড় বয়সে। তো তাদের আসলে এটা পারিবারিক দোকান, তার বাবার দোকান আর কি। তো ছেলেটা বসত এখানে, তানবীরের সাথে মোটামুটি গল্প গুজব করত মাঝে মাঝে। তানবীর যাওয়ার সময় এখানে দাঁড়াইতো, আসার সময় দাঁড়াইতো, হাসি খুশি টাইপের একটা ছেলে। তো একদিন তানবীর স্কুল থেকে আসতেছে, আসতে গিয়ে দেখলো যে দোকানের ঝাঁপ নামানো এবং ওই তাদের গলির মাথার ওই জায়গায় বিশাল হট্টগোল মানুষজন। তো তানবীর এসে ওখানে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তো মানুষজন বলতেছে যে এখানে ওই ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে, যে ছেলেটা ওখানে কাজ করতো আর কি। তো তানবীরের কাছে একটু মানে ধক করে লাগলো বুকের মধ্যে, কারণ সে ছেলেটার সাথে কথাবার্তা বলে এবং আজকেও সকালে কথা বলে গেছে যাওয়ার সময় হাসি খুশি। সে চিন্তা করলো কিভাবে হলো, বলতেছে যে ওরকম বাসায় যাচ্ছিল, এখান থেকে একটা মানে লেগুনায় সে এরকম ধাক্কা দিছে, মানে তার মানে অবস্থা খারাপ। তো বলতে তারপর বলে যে এখন ওকে নিয়ে যাবে মানে হাসপাতালে নিয়ে যাবে, ওখানে তার ই হবে নাকি ময়নাতদন্ত হবে আর কি। তো এটা শুনে তানবীর আসলে তখন সে মানে হাই স্কুলের শেষ ক্লাসে পড়ে, তার কাছে এই জিনিসটা খুব একটা স্বাভাবিক মনে হয় নাই, মনের মধ্যে ধুক ধুক করতে লাগলো। তো সে হেঁটে গেল ওই বাসার সামনে, যে বাসায় ছেলেটা থাকতো। বন্ধুদের বাসায় যায় দেখতেছে গেটের সামনে বিশাল হট্টগোল মানুষজন, অনেক কান্নাকাটির শব্দ আসতেছে এরকম। তো সে ওখানে ঢোকে, ঢুকে গিয়ে সে চিন্তা করে তার আম্মু শুনলে তাকে হয়তো যেতে দিবে না, এই চিন্তা করে সে মানে বাসায় ঢুকে, ঢুকে আস্তে আস্তে করে সামনে যায়। সামনে যেয়ে দেখে খুব মানে হইচই হইতেছে ওখানে, মানে একটা রাখা, একটা ইসের মধ্যে এরকম বিছানার মতো রাখা, ওইটার উপর একটা কাপড় দিয়ে পেঁচায় রাখা ছেলেটার বডিটা। তো সে মানুষের সামনে দিয়ে যায় দেখতে, তো দেখতেছে যে ওই ছেলেটার কাপড় সরায় এক মহিলা কাঁদতেছে ওখানে চিৎকার করে। তো চেহারাটা এমন হয়ে গেছে অ্যাক্সিডেন্টের কারণে, তানবীরের বুকের মধ্যে ধক করে উঠলো ভয়ে, মানে সে মানে ভয় পেয়ে গেল চেহারাটা দেখে। ঠিক তখনই তার কাছে মনে হল, মানে তার কাছে মনে হলো যে ছেলেটা চোখ মেলে তার দিকে তাকাইছে এবং তার দিকে করুণ ভাবে তাকাইছে। তো তানবীর মানে পড়ে যাচ্ছিল সেখানে মাথা ঘুরে, সে শুনছে, জানে যে সবাই জানে যে ছেলেটা নাই, তো মানুষজন ঘিরে আছে, সেখানে কান্নাকাটি হচ্ছে, এই অবস্থা তার কাছে মনে হয় তার দিকে করুণ ভাবে তাকাইছে। তো এটা দেখে তানবীর মানে কেমন জানি তার মাথা ঘুরে উঠছিল, সে পড়ে যাচ্ছিল, কোনো মতো নিজেকে সামলায় নিয়ে আবার তাকায় তাকায় দেখলো যে হ্যাঁ মনে হচ্ছে তার দিকে তাকায় আছে। তো সে একজনকে এরকম ধাক্কা দিয়ে বলছে দেখেন তো কি তাকায় আছে নাকি। তো সেই লোকটা তার দিকে তাকালো এবং ছেলেটার দিকে তাকায় বলে কি বলেন উল্টাপাল্টা জানতো এখান থেকে। তো তানবীর তাড়াতাড়ি মানে হেঁটে ওখান থেকে বেরোয় আসলো, তার আর কিছু বলার নেই, সে বিড়বিড় করে সে ধোয়া পড়তেছে আর হেঁটে হেঁটে যাচ্ছে, চিন্তা করতেছে কি। এই চিন্তা করতে করতে ধোয়া পড়তে পড়তে সে হেঁটে চলে গেল বাসার দিকে। বাসায় গিয়ে সে সিঁড়িতে উঠতেছে, তার কাছে খুব খারাপ লাগতেছে এখন, মানে গা কেমন জানি লাগতেছে, মানে মনে হচ্ছে গাটা ভারী হয়ে যাচ্ছে এরকম লাগতেছে। তো সে তার বাসায় যেয়ে বেল দিল, তার আম্মা দরজা খুলছে, তার আম্মু জিজ্ঞেস করলো কি হয়েছে। তো বললো যে আমি একটু মানে দেখে আসছি ওখানে, ওই ছেলেটা এরকম এরকম ভাবে সে অ্যাক্সিডেন্ট হয়েছে এই সেই। তো তার আম্মা শুনে খুব দুঃখ প্রকাশ করলো, বললো যে আমি তাই তো বলি ওখানে কেন এত চিৎকার হয়েছে সেই সেই। আবার তাকে বললো তুমি ওখানে যাও নাই তো। তো তানবীর বললো যে আমি ওখানে একটু থামছিলাম। তো তার আম্মা বলে কেন তুমি থামছো, বলে যে আমি এরকম ওখানে দেখতে থামছিলাম। তো তার আম্মা মানে খুব রাগ করলো যে এরকম যাওয়া উচিত না, তোমার বয়সটা তো বেশি না, তুমি এখন এই বয়সে এরকম এগুলো দেখলে মেন্টালি প্রেশার পড়বে তোমার। তখন সে বলে যে না আমি এরকম ক্লাস টেনে পড়ি, আমার এগুলা ইসের ব্যাপার না। তো তার আম্মা যাই হোক বকাঝকা করে বলে যে এরকম যাবা না, খবরদার এগুলো যেন না দেখি কখনোই ধরনের কোনো জায়গায় গেলে, এরকম শুনলে যাবা না, পরবর্তীতে যখন নাকি তার জানাজা হবে তখন যাবা, এর আগে যাবা না। তো যাই হোক এগুলো বুঝাই দিয়ে তার মা তার মতো কাজে লেগে যান, তার বাসার যে কাজকর্ম আছে সেগুলো করতে থাকেন। তানবীর কেমন যেন একটু মনমরা হয়ে যায়, সে বাসায় এসে ফ্রেশ হয়, তার চেহারা ভাসতেছে তার মনে ছেলেটার চেহারা, যে তার দিকে যে যেরকম তাকাইছে তার মনে হচ্ছে। এই পার্টটা সে তার আম্মুকে বলে নাই, তার আম্মু হয়তো বললে সে জানে যে তার আম্মু তাকে বলতো যে এটা তোমার একটা মানে হেলুসিনেশন হয়েছে, তুমি এরকম কিছু হওয়ার কথা না, আর তুমি কেন গেছো, আরো বকাঝকা করতো তাকে। তার কাছে কেন জানি এটা মনে হচ্ছে। তো সে ওই দিন মানে একেবারে সন্ধ্যা হয়েছে, সে আর পড়ায় মন বসাইতে পারতেছে না, সারাক্ষণ সে বসতেছে, পড়তে যাচ্ছে, যতটুকু পড়ে মনে হয় যে কি পড়ছে ভুলে গেছে, আবার দেখতেছে। এরকম করতে করতে একসময় রাত হল, বেশ রাত হয়ে গেছে। তো তানভীর চিন্তা করলো যে পড়া যেহেতু আজকে মনে আসতেছে না, ঘুমায় যাই। তো এই চিন্তা করতে করতে তানভীর একটু জানলা দিয়ে বাইরের দিকে তাকালো, বারান্দাটা লক করা। ওই দিন একটু ঠান্ডা ঠান্ডা ছিল, মানে শীত আসি আসি করতেছে এরকম, যেহেতু ঠান্ডা বাতাস দিকে দরজা খুলে না, জানলা দিয়ে সে বাইরের দিকে তাকালো। বাইরে তাকায় দেখতেছে একটা ধূসর চাঁদ, হ্যাঁ, মানে এরকম ওখানে একটা গাছ ছিল নারকেল গাছ, সেগুলো পাতাগুলো নড়তেছে বাতাসে, কেমন যেন একটা পরিবেশ বাইরে। আর তার কাছে মনটা একটু খারাপ লাগলো, তার যখন চোখ পড়লো ওই ছেলেটার বাসার দিকে। তো বাসার দিকে যখন চোখ পড়ছে, সে অবাক হয়ে একটা জিনিস খেয়াল করলো, মনে হলো ওই ছেলেটার, ওদের বাসা ছিল চৌচলা টিনের ঘর, উপরে মানে পাকা, সেমি পাকা বাসা, উপরের ছাদটা হচ্ছে টিনের। তার কাছে মনে হলো ওই টিনের যে এখানে ভাঁজটা আছে, মানে যেখানে দুই ভাগ হয়েছে ভিয়ের মতো, ওই কর্নারে সে কিছু একটা দেখতেছে, ধোঁয়ার কুণ্ডুলির মতো একটা কিছু। তো ওইটা দেখে কেমন জানি তার কাছে মনে হলো যে অন্যরকম কিছু কিনা ভয় পাইল মনে মনে সে, মানে এটা স্বাভাবিক মনে হলো, নড়াচড়া করতেছে। তো তানভীরের আর সাহস হল না ওদিকে যে ওই কিছু দেখার, বা ওদিক থেকে সে গেট খুলবে বা বাইরে যাবে, তার সাহস হল না। সে পর্দাটা টেনে আস্তে করে তার ঘরে ডিম লাইট জেলে শুয়ে পড়ল বিছানায় শুয়ে তানভীরের নানা চিন্তা আসতেছে, এটা কি দেখলো ওখানে ধোঁয়ার কুণ্ডুলির মতো এরকম। এরকম চিন্তা করতে করতে সে ঘুমায় যাবে, এই সময় হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল। সে বুঝতে পারলো যে তার যে ঘরের যে ডিম লাইট বা জিরো পাওয়ারের যে বাতিটা ছিল সেটা নিভে গেছে, এবং ইলেকট্রিসিটি যাওয়ার সাথে সাথে একটা সাইলেন্স তৈরি হয় চারিপাশের, মানে বিভিন্ন রকমের যদি কারো বাসায় কোনো গ্যাজেট বা কিছু চলে সব তো থেমে যায় চারিপাশে, তো সেই কারণে কিন্তু একটা সাইলেন্স তৈরি হয়। তো এরকম একটা সাইলেন্স তৈরি হয়েছে গভীর রাতে, এবং নিস্তব্ধতা এমন ভাবে পেয়ে বসতেছে তানভীরকে, মনে হচ্ছে যে একেবারে তার নার্ভে এসে হিট করতেছে, ঝিঝি পোকার শব্দ, নিস্তব্ধতার একটা শব্দ, দূরে গাড়ির হর্ন পাওয়া যাচ্ছে, এরকম একটা এরকম করতেছে। হঠাৎ করে তানভীরের মনে হলো যে তার জানালার ওই পাশে বারান্দায় খসখস খসখস শব্দ, মনে হলো যে ওই তার জানালার যে কাঁচ, কাঁচের মধ্যে কেউ চাপ দিতেছে বা এরকম করে কোনো শব্দ করতেছে, এরকম হাত দিয়ে যদি কেউ ধরে, মানে কোনো মানুষ চাপ দেয়, এরকম একটা কেমন যদি শব্দ হইতেছে। তানভীরের কাছে মানে একটু ভয় লেগে গেল যে এই শব্দ কে করতেছে, মনে হচ্ছে বেশ মানে এইভাবে চাপ দিতেছে হাত দিয়ে। তানভীর ভয় পেয়ে সে গুটি ছুটি মেরে গায়ে একটা কাঁথা ছিল, কাঁথাটা গায়ের মধ্যে টেনে সে চুপচাপ পড়ে রইল অনেকক্ষণ। তার কাছে মনে হচ্ছে যে শব্দটা অনেক বেশি। একটু পরে জানালার মধ্যে সে নখের মতো শব্দ শুনল, মনে হলো হাতের কড়া দিয়ে যদি নখ করে কাঁচের উপরে, সেরকম টক 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 টক। তানভীর ভয়ে বলল না কে, সে চুপচাপ শুয়ে আছে। সে বোঝার চেষ্টা করতেছে জানাল নখটা কি আসলে জানাল থেকে আসতেছে না দরজায় এসে কেউ করতেছে, তার মা বা কেউ হলে তো ডাকবে তাকে। দেখতেছে না, টক 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 এরকম নখ, তারপর আবার মনে হচ্ছে যে জানালাটা কেউ চাপ দিতেছে, এবং বেশ ভয় লাগা শুরু করছে তার কাছে। ঘরটা অন্ধকার, ঘুরঘুরটি অন্ধকার, মনে হচ্ছে যে আরো অন্ধকার হয়ে যাচ্ছে। এই সময় সে চাপা কণ্ঠে ডাক শুনল তানভীর, মনে হলো যে সে একেবারে মানে মনে করতে পারলো যে ওই যে ছেলেটা ছিল, সে দেখছিল দোকানে, একদম ছেলেটার কণ্ঠ মানে ভাঙা ভাঙা ভাবে তার কানে আসতেছে, তানভীর বলে তাকে ডাকতেছে। তো সে থরথর করে কাঁপতে কাঁপতে, তারপরে তার মনের মধ্যে জানি কি হইল, সে উঠে গেছে বিছানা থেকে উঠে সে জানালার কাছে যাচ্ছে দেখতে। এটা অনেকটা সম্মোহনের মতো। তো সে যখন জানলার পর্দাটা সরাইছে, সে দেখতেছে স্পষ্ট ওই পাশে এই মানে চাঁদের আলোতে, ঝাপসা চাঁদের আলোতে দেখতেছে, ঝাপসা চাঁদের আলো বলতে মানে চারটা মেঘে রাখা, এটার মধ্যে সে দেখতেছে জানালার ওই পারে একটা অবয়ব দাঁড়ানো, এবং অবয়বটা পুরোপুরি তার কাছে মনে হইল যে ওই যে ছেলেটা দাঁড়ায় ছিল সে ছেলেটা, এবং ছেলেটার চেহারা স্বাভাবিক না, সে যেরকম দেখে আসছিল সেনকে এই বিকেলবেলা, ঠিক সেই চেহারাটা ওখানে দাঁড়ায় আছে আপছা চাঁদের আলোতে। তো তানভীর ভয়ের চোটে ছিটকায় এসে তার বিছানায় পড়ছে, বসে সে গায়ের উপরে সেই তার যে কাঁথা ছিল সে টেনে সে মাথা ঢেকে বসে থরথর করে কাঁপতেছে, আর সে দোয়া পড়তেছে, এবং সে আবার ডাক শুনল তানভীর। তো এই সময় তার নার্ভের আসলে মানে এমন ভাবে হিট করলো, সে আসলে আর সহ্য করতে চিৎকার করলো, তার মার কথা আম্মু আম্মু বলে চিৎকার করলো। চিৎকার করতেছে সে, একটু পরে সে দেখলো যে তার যে দরজার মধ্যে নক হচ্ছে, তার মায়ের নক, তার আম্মু জোরে জোরে বলে তানভীর দরজা খুলো, তানবীর দরজা খুলো। তো তার বাবাও বলতেছে পিছন থেকে, তানবীর দরজা খুলো। হ্যাঁ তানবীর, চিৎকার করতেছো কেন? তো তখন সে উঠল, উঠে সে তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুললো। দরজাটা খুলে ভয় পাচ্ছিল, তার মনে হচ্ছিল সে বাপ মাকে দেখবে কিনা, মানে সে কি দেখছে একটু আগে এটা চিন্তা করতেছে। তো তার মা এসে তাড়াতাড়ি হাত ধরলো, কি হয়েছে? তো সে বলতেছে যে আম্মু ভয় পাইছি। তো তার বলছে কি ভয় পাইছে, কি হয়েছে? বলে যে আম্মু জানলার সামনে জানি কে। তো তার আব্বা তাড়াতাড়ি আসলো, এখন ইলেকট্রিসিটি তো নাই। তার আব্বা তারপরও এগিয়ে গেল, এগিয়ে যেয়ে দেখলো যে তার আব্বা ধোয়া পড়তে পড়তে দরজা খুললো। এটা তানবীর খেয়াল করলো, তার আব্বু ধোয়া পড়তে পড়তে খুলছে দরজাটা বারান্দার দিকে। তো এটা খেয়াল করলো, করে সে মানে সে কাঁপতেছে। দরজা খোলার পরে হালকা একটা ঠান্ডা বাতাস ঢুকছে ঘরের মধ্যে। তার বাবা এদিক ওদিক তাকাইলো, তো দরজা লাগাই দিয়ে তার বাবা আবার ধোয়া পড়লো। ধোয়া পড়ে দরজাটা লাগাই দিয়ে বললো যে ঘুমায় যাও, কিচ্ছু নাই, কি হয়েছে, কি দেখছো? তো তানবীর তার মাকে বলতেছে যে আমি অমুককে দেখছি ওই জায়গায়। তো তার আম্মা বললো যে তোমাকে আমি মানা করছিলাম ওই বাসায় যেতে, তুমি আসলে এগুলো তোমার মনের মধ্যে এগুলো তৈরি হয়েছে, এগুলো হ্যালুসিনেশন, তুমি এগুলো এগুলো ভয়ের কিছু না, এগুলো তুমি উল্টা পাল্টা দেখছো, দুঃস্বপ্ন দেখছো, সেখান থেকে আসছো ঘুমের মধ্যে, দুঃস্বপ্ন দেখছো, তুমি ভুলে যাও এগুলা। তো তার আম্মু দোয়া পড়ে দিল, তার আব্বু দোয়া পড়ে তাকে ফু দিল, দিয়ে তার বাবাও বললো যে বাবা ঘুমায় যাও, ই করো না, ভয় পেও না বাবা, চিন্তা করো না, কিছু নাই, আমরা আসি না পাশের রুমে, কি এখানে উল্টা পাল্টা, দোয়া পড়ে দিলে ঘুমায় যায়, তুমি আসলে স্বপ্ন দেখছো, তোমার আম্মু বলছে। এগুলো বলে তার বাবা মা চলে গেল রুমে। তানবীর কিন্তু ঘরের মধ্যে শুয়ে মানে নর্মাল থাকতে পারতেছে না, সে অনেকক্ষণ শুয়েছিল। অনেকক্ষণ পরে ইলেকট্রিসিটি আসছে, মানে আবার লাইটটা জ্বলে উঠল তাদের এই ডিম লাইটটা। তো যখন লাইট জ্বলে উঠছে তখন তানবীর মনে মনে চিন্তা করলো যে মানে তার মানে মনে সাহস আসলো অনেকটা। যাই হোক, এইভাবে করে তানবীর ঘুমায় গেল ওই দিন রাতে। তো পরদিন উঠছে তানবীর, তানবীর উঠে তার মাকে বলতেছে যে রাতে কি হয়েছিল এই সেই। তো তার মা তাকে ওই একই ব্যাখ্যা দিচ্ছে যে তোমার হেলুসিনেশন হয়েছিল, তুমি ভুল জিনিস দেখছো, এটা তোমার দেখার কথা না, তুমি যেহেতু ওই দিন ওখান থেকে আসতেছিলা, ওখানে থামছে এবং তোমার কাছে দেখে মনে হয়েছে ভয় পাইছো তুমি এই কারণে। তো এই কথা বলে তার মা বলল যে তুমি মানে ওই বাসাতে যাওয়ার আগে দিয়ে দোয়া পড়ে তারপর যাবা, আর ওদিকে তাকাবা না, এটাতে কত বড় একটা খারাপ জিনিস, মানে এরকম যে হঠাৎ করে এরকম জায়গায় যাওয়া, তোমার বয়সটা এখন কম। তার মা এগুলো বুঝে টুঝে যায় বলে দোয়া পড়ে তাকে তার মা বলল যেতে। তো তার মা কি মনে করে সে স্কুল যাওয়ার সময় তার মা বলল চলো আমি সাথে যাব, বলে তার আম্মা তাকে গলির মাথা পর্যন্ত এগিয়ে দিল। যেটা তানবীর একটু বিরক্ত হয়েছে, সে বড় বড় হয়েছে, তার মা তাকে ওই পর্যন্ত এগিয়ে দিবে। এরপর দিন থেকে দেখলো যে তানবীর বাসায় এসে দেখলো যে তার আব্বু ধোয়া লিখে ঝুলাই দিছে তার দরজার সামনে, তার যে বারান্দার দরজা ওখানে ধোয়া লিখে ঝুলাই দিছে তার আব্বু। এবং তার আব্বু ওই যাওয়ার সময় প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে ধোয়া দুরুদ পড়ে তাকে ফু দিয়ে যায়। তানবীরের কাছে ব্যাপারটা একটু অবাক লাগলো যে আব্বু কেন এরকম করতেছে, আগে তো এরকম করতো না। তার নানা বাড়ির কিছু স্মৃতি মনে পড়লো, নানা বাড়িতে এরকম হইতো, তার নানা পাহারা দিত তাকে রাতে ঘুমানোর সময় এরকম। তো এই জিনিসগুলো আসলে একটু অন্যরকম, ছোটবেলায় যেহেতু কিছু জিনিস সে দেখছে শুনছে তার নানা বাড়িতে, সেই এক্সপিরিয়েন্সগুলো তার মনের মধ্যে আবার রিকল হওয়া শুরু হইল। এর মধ্যে তানবীরের বোন আসলো, তিনি পড়তেন ওখানে ইউনিভার্সিটিতে এবং এর মধ্যে ছুটিতে আসলেন বাসায়। তো বাসায় আসার পরে তানবীরের রুমে তার বোনের থাকার জায়গা হলো। তো তানবীরকে পাঠায় দেওয়া হলো তার বাপ মার রুমে, সে ওখানে শুইতেছে এবং তানবীরের বোন বাসায় মানে তার রুমটা শুইতেছে। তো যেদিন তানবীরের বোন ওখানে শুয়েছে, তানবীরের বোন হঠাৎ চিৎকার করে উঠলো রাতের বেলা। রাতের বেলা চিৎকার করে উঠছে এবং অনেক জোরে, এবং সেই চিৎকার তার তানবীরের বাবা মা তানবীর সবাই শুনছে। তো সবাই মিলে গেল সেখানে, যাওয়ার পর তানবীরের বোন বলতেছে যে এই বাসা ঠিক না, বাসার মধ্যে কোনো সমস্যা আছে, আব্বু ওই বাসার মধ্যে কোনো প্রবলেম আছে। তো তানবীর আব্বা বলে কেন তোমার কাছে এটা কেন মনে হইতেছে? বলে আমি স্পষ্ট দেখছি রুমের মধ্যে কে জানি হাঁটা চলা করে এবং শেষ পর্যন্ত আমার পা ধরে টান দিছে, টান দিয়ে আমাকে খাট থেকে বের করে ফেলছে অনেকখানি। তো তার আব্বা বলা না এরকম না, তুমি দোয়া পড়ে শোনা, আর আমি তো ঘরের মধ্যে দোয়া পড়ে দিছি, কইলে আমি তো ওখান থেকে ওই খুলে রাখছি, ওগুলো কেমন লাগে দরজার মধ্যে এরকম তুমি লিখে রাখছো, এটা দেখলে কেমন লাগে, আমি খুলে রাখছি এখান থেকে, খুলে টেবিলের উপর রাখছিলাম। তো তানবীরের আব্বা গম্ভীর হয়ে গেলেন, বললেন যে এটা ঠিক করো নাই, তুমি এক কাজ করো, তানবীরকে ওই রুমে থাকতে দাও, আবার তুমি এখানে এসে ঘুমাও। তো তানবীরের বোন বেশ বিরক্ত এই ব্যাপারটা নিয়ে, এবং তিনি রাতের বেলা বলতো যে আমি তানবীরকে দেখে যাবো এসে। তো এরকম করে দু একদিন গেল তানবীরের বোন, এবং তানবীরের আম্মা নাকি একদিন দেখছেন যে তানবীরের রুমের দিকে ওই পাশের জানলা দিয়ে, মানে ড্রয়িং রুমের ওখান থেকে জানলা দিয়ে দেখছেন যে তানবীরের রুমের দিকে নাকি একটা ধোঁয়ার কুণ্ডুলির মতো উঠে এসে ওই বারান্দার মধ্যে নামছে। এটা তানবীরের আম্মা প্রথম দেখছেন এবং দেখে তিনি প্রচন্ড ভয় পেয়েছেন। এবং এই ভয় পাওয়ার পর থেকে তানভীরের আম্মার মনের মধ্যে একটা কামড় দিয়ে রাখছিল। তিনি ছেলেকে খুব দোয়া দরুদ পড়ে রাখতেন, বাসার মধ্যে থাকলেও দোয়া দরুদ পড়তেন। তো একদিনকার ঘটনা, ওই দিন তানভীর স্কুল শেষে তার কোচিং এ গেছে, তার কোচিং করা শুরু হয়েছিল, সে কোচিং এ গেছে, দ্যাটস মিন তার আসতে রাত হয়ে যাবে, সন্ধ্যার পর হয়ে যাবে। তো তানভীর সন্ধ্যার পরে যখন বাসায় আসছে, তানভীর বাসায় এসে সিঁড়ি দিয়ে উঠতেছে, বাসাটা জানি তার কাছে কেমন লাগতেছে, মানে একেবারে অন্যরকম, মানে ডিফারেন্ট একটা ফিল লাগতেছে বাসায় ঢুকেই। তো সে তাদের বাসার অ্যাপার্টমেন্টের কাছে এসে দেখলো তাদের দরজাটা খোলা, তাদের অ্যাপার্টমেন্টের দরজাটা হাট করে খোলা। তো তানভীর মানে চরম মানে ই হয়ে গেছে, মানে ভয় পেয়ে গেছে সে। তো সে ঘরের মধ্যে যে উঁকি দিল, দেখলো যে তাদের ঘরের বাতিও নিবানো, বাতিও জ্বালানো নাই, বাতিও নিবানো, এবং তাদের ডাইনিং স্পেসের মধ্যে অনেকগুলো জিনিসপত্র ফ্লোরে পড়ে আছে, মানে তাদের ওখানে যে শেলফ ছিল শেলফের থেকে অনেক কিছু ফ্লোরে পড়ে আছে। তো তানভীর তো প্রচন্ড ভয় পেয়েছে, সে চিন্তা করছিল যে দৌড় দিয়ে বের হয়ে যাবে ঘর থেকে, কিন্তু সে দৌড় দিয়ে না বেরোয় সে জাস্ট পেছনে গিয়ে তাদের পাশের যে অ্যাপার্টমেন্ট ছিল ওখানে বেল দিল। তো ওই অ্যাপার্টমেন্টের সাথে আবার তাদের তার আম্মুর সাথে ওই যে আন্টির ভালো পরিচয় হয়েছিল আর কি, তানভীর আন্টি বলে। তো সেই বাসায় বেল দেওয়ার পর তার ওই দেখা গেল ওই আন্টি গেট খুলছে, বলে বসে বাবা তুমি আসো তাড়াতাড়ি আসো, বাসায় আনলো। তো দেখলো যে তার আম্মু ওখানে বসা, তার আম্মুর মাথার মধ্যে ওই ভদ্রমহিলা মনে হয় পানি পট্টি টাইপের দিয়ে রাখছে, কাপড় দিয়ে এরকম চাপ দিয়ে তিনি ধরে রাখছে। বলছে কি হয়েছে তানভীর, বলছে কি হয়েছে আম্মু, বলছে তুমি এখানে বসো তোমার এখন শোনা লাগবে না। তো তানভীর তারপরে বলছে কি হয়েছে তুমি এখানে এরকম, মানে কি ব্যাপার তুমি এখানে? তো সেই মহিলা বলতেছে যে বাবা তুমি বসো, তোমার এত চিন্তা করা লাগবে না, পরে শুনো এখন বসো। এখন বলে যে বাসায় চলো, বলে যে না বাসায় যাওয়া যাবে না। বলছে বাসায় এরকম হয়ে রয়েছে কেন, তানভীর জিজ্ঞেস করছে বাসায় এরকম হয়ে রয়েছে কেন, বলে পরে বলবো না তুমি বসো না। তার আম্মু তার একটু বকাই দিল মনিল। তো তানভীর বসে আসছে ওখানে, কি করবো ওই বাসায়। একটু পরে দেখলো যে তানভীরের আব্বু আসছে, আসার পরে বলল যে কি ব্যাপার কি হয়েছে। তো তানভীরের আব্বুকে তখন বলতেছে আর কি তানভীর আম্মু, তানভীর শুনতেছে, তাকে বসে ড্রয়িং রুমে বসতে। তো তানভীর শুনতেছে যে তানভীরের আম্মু নাকি ঘরের মধ্যে ছিল ওই দিন, তানভীর তো কোচিং এ, তার আব্বুও নাই, তার বন্ধু চলে গেছে ওখান থেকে আবার ইউনিভার্সিটি, সেই ইসে তাদের ডর্মে চলে গেছে। তো বাসার মধ্যে উনি একলা। সন্ধ্যার দিকে নাকি ওনার কাছে মনে হইতেছিল তানভীরের ঘরের মধ্যে কে মানে শব্দ করতেছে এটা ওইটা। তো তিনি তো জানেন যে তার ছেলে তো এই স্কুল থেকে যাবে, ওখান থেকে কোচিং এ চলে যাবে, তো ওখান থেকে কেউ নাই ঘরের মধ্যে, কে তিনি মানে বেশ শব্দ পাচ্ছেন এইটা ওইটা নাড়াচড়া করার মতো শব্দ। তো তিনি নাকি হেঁটে ওই ইসের থেকে ডাইনিং স্পেস থেকে এসে তানভীরের রুমে তিনি ঢুকছেন, দরজাটা খোলা মোচড় দিয়ে ঢুকছেন। তো ঢোকার পর তিনি দরজা খুলে দিয়েছেন, কেউ নাই, ঘর পুরা খালি, এবং ওই যে তখন অলরেডি সন্ধ্যা হচ্ছে, আলো আধারিটা আছে। তো তিনি দরজাটা খোলা রেখে তিনি বের হয়ে আসছেন, এসে ড্রয়িং রুমের দিকে আসছেন, তখন তিনি শব্দ পেলেন ধাপ করে তানভীরের দরজাটা মনে হলো খুব সজোরে লাগাই দিল কেউ, মানে খুব জোর দিয়ে ঠাস করে লাগাইছে। উনি কেঁপে উঠছেন শব্দে, কেঁপে উঠে থরথর করে কাঁপতেছেন। তখন নাকি উনি চিন্তা করছেন যে এটা কেমনে হলো, দরজা তো খোলা না, বাতাসও এরকম আসে নাই, কি ব্যাপার। তো এই চিন্তা করে তিনি ভয় পেয়েছেন, ভয় পেয়ে তিনি দোয়া পড়তে পড়তে তিনি যে তাদের ড্রয়িং রুমে বসছেন, ড্রয়িং রুমে বসে কিছুক্ষণ পর একটু ধাতস্থ হয়েছেন আর কি নর্মাল। তো তখন তিনি তার টিভিটা অন করছেন। তো টিভি যখন অন করলেন, টিভিটা অন করার সাথে সাথে মনে হল যে তাদের যে ওই দরজাটা, তানভীরের রুমের দরজাটা, ওটাকে খুললো আবার লাগাইলো, খুললো আবার লাগাইলো, এরকম দুই তিনবার ধুপ ধাপ ধুপ ধাপ করে লাগাইলো। তো তার শরীরের সব রোম দাঁড়ায় গেছিল, তিনি ভয়ের চেয়ে উঠে দাঁড়াইছেন, সাথে সাথে ওনার টিভিটা অটোমেটিকলি অফ হয়ে গেছে। টিভিটা অফ হওয়ার সাথে সাথে ওনার যে কিচেনের যে শেলফের মধ্যে যে প্লেট টেট যা ছিল ওগুলো সবগুলো ঠাসাস করে এসে পড়ছে সামনে, মানে ডাইনিং স্পেসের সামনে। তিনি ভয়ের চোটা দাঁড়াইতে না পেরে তিনি দৌড় দিয়েছেন, দৌড় দিয়ে দরজা খুলে বের হয়ে গেছেন। বের হয়ে যে পাশের বাড়িতে ওনার ওই যে তিনি যে তাকে আপু ডাকতেন বা বোন ডাকতেন আর কি, সে বাড়িতে তাড়াতাড়ি তিনি কিল মারা শুরু করছেন দরজাতে। তিনি খোলার পর তিনি বলছেন যে এরকম এরকম অবস্থা। তো সেই মহিলা তাকে বাসার মধ্যে ঢুকায় দরজা লাগাই দিয়েছেন, এবং তারপর তো তানভীর এসে যা দেখল। তো এই ঘটনাগুলো শোনার পর মহিলা তখন বলতেছে যে পাশের বাড়ির যে ভদ্রমহিলা আর কি, তানভীর যে আন্টি ডাকে, তিনি তানভীর আব্বাকে বললো যে ভাই আপনি কি এ বাড়ি সম্বন্ধে না জেনে উঠছেন? তখন তানভীরের আব্বা বলল যে আমি আসলে না জেনে উঠছি কি, আমার কাছে সন্দেহ হচ্ছে যে বাসাটার মধ্যে কিছু ব্যাপার আছে। তো মহিলা বলল যে হ্যাঁ ব্যাপার তো আছে, এই বাসা কিন্তু থাকতে পারে না, আপনাদের আগে যে উঠছিল সে কিন্তু চলে গেছে এখান থেকে, এই বাসাটার মধ্যে সমস্যা আছে, মানে ওই অ্যাপার্টমেন্টে ওই স্পেসিফিক ওই জায়গায়। কামরা তো আসি যেহেতু আমাদের এখানে বন্ধ করা আর আমাদের এখানে হয় না, এই পাশটাতে কেন জানি কিছু হয় না, ওইখানেই হয়, ওই অ্যাপার্টমেন্টটাতেই হয়। এবং এই কারণে মানে এগুলা, আর আপনাদের এখানে তো হঠাৎ করে মানে একটু বেশি হওয়া শুরু হলো, এরকম র্যাপিডলি কেন হইতেছে? তো বলছে বুঝতে পারলাম না। তানভীর আব্বা বললো আসলে দেখেন আমিও একটা জিনিস দেখছিলাম আসলে। বলে মানে? বলে আমি যখন এই বাসাটা ভাড়া নিয়েছিলাম, আমি প্রথম দিন যখন এসে পুরো বাসা খালি দেখতেছি যে কোথায় কি রাখবো প্ল্যান করতেছিলাম, তখন আমার কাছে হঠাৎ করে মনে হয়েছিল ওই যে তানভীরের রুমের যে জানালাটা, ওই জানালাটার দিকে মনে হয়েছিল কেউ দাঁড়ায় আছে এখানে জানালার ওই পাশে। তো আমি মানে পুরা ভালো মতো বুঝি নাই, কিন্তু মনে হচ্ছে কোনো একটা মানুষের মতো অবয়ব জানলার ওই পাশে কাঁচের উপরে দাঁড়ায় আছে স্পষ্ট আমি বুঝছি। তা আমি দোয়া পড়ে চলে গেছি, কিন্তু বাসাটা আসলে ততক্ষণে আমি অ্যাডভান্স দিয়ে দিছি বাসা নেওয়ার জন্য। তো ফট করে তো এরকম বাসা ছাড়া যায় না, আর আমি তো বলতে পারি না যে আমি এরকম কিছু দেখে বাসায় থাকবো না, এটা বললে তো কেমন কথা। অ্যাডভান্স দিয়ে দিছি আর আমার তো আসলে কাজ হইতেছে অ্যাপার্টমেন্টের, কিন্তু খুব বেশি টাইম আমি থাকবো না। তো তখন ওই পাশের বাড়ির মহিলা বলে যে আপনি যদি থাকতে চান, যেহেতু ওখানে ভাবি আছে তারপর আপনার ছেলে আছে ওরা তো ভয় পাবে, এক কাজ করেন আপনি বাসাটাকে বন্ধ করে নিন, আজকে রাত্রে আর বাসায় যাওয়ার দরকার নেই। এই বলে নাকি উনি ওনাদের বলে আমাদের বাসায় থাকেন আজকে আপনারা। তো যাই হোক, তানভীরের আব্বা যে বাসা তার বাড়ির গেটটা টেনে লক করে দেয়, তো তিনি যখন নাকি বাসা লক করতে গেছেন তখন নাকি তার কাছে ভয় লাগতেছিল দেখে, মানে তিনি বাসার ভিতরে ঢুকেন নাই এমনকি ভয়, তার ভয় লাগতেছিল বাসার মধ্যে, তিনি যা দরজাটা টেনে লক করে দিয়ে চলে আসেন পাশের বাসা। তো পাশের বাসার ওই মহিলা এবং তার হাজবেন্ড খুব ভালো লোক, তারা তাদেরকে ওই দিন আপ্যায়ন করে থাকতে দেন এবং তানভীর ওইখানেই থাকেন। পরদিন তানভীরের আব্বা গিয়ে মসজিদে যোগাযোগ করেন মসজিদ থেকে, ওখান থেকে ইমাম সাহেবকে বলেন যে এই বাসায় আমরা উঠছি এরকম এরকম ব্যাপার। ইমাম সাহেব তিনি এবং তার সাথে একজন অ্যাসিস্ট্যান্ট নিয়ে বাসা আসেন। এসে ইমাম সাহেব ওই বাড়িটা দেখেই নাকি বলেন, তাকান আগাটু গোড়া তাকাই বলেন যে এই বাড়িতে তো সমস্যা আছে, খারাপ সমস্যা আছে এখানে, বেশ খারাপ সমস্যা। তো তাই বলে তিনি উঠেন, তো উঠে ওই বাড়িটার মধ্যে তিনি ঢুকেন, দোয়া পড়তে পড়তে ঢুকেন, ঢুকে তিনি ওই বাড়িটাকে বন্ধ করেন, মানে দোয়া দরুদ পড়ে বন্ধ করেন, বলে যে এখানে খারাপ জিনিস আছে এবং এটা মানুষকে থাকতে দিতে চায় না, এবং সম্ভবত আপনার আগেও এখানে মানুষ তাড়াতাড়ি চলে গেছে এবং মানুষের এই ক্ষতি হয়, এখানে যারা থাকে তাদের সমস্যা করে এরা, আর বেসিক্যালি ভয় দেখায়। যদি এখানে আসলে মূল মালিক যদি থাকতো সে হয়তো চেষ্টা করলে এটা পুরোপুরি তাড়াইতে পারতো এখান থেকে। তো তানভীর আব্বা বলে যে আমার ছেলে এরকম এরকম দেখছে এই ব্যাপার, তো তার ছেলেকে নিয়ে আসলো ইমাম সাহেবের সামনে। ইমাম সাহেব দেখে বললেন যে আসলে ওরা ভয় দেখাইছে, ওর মনে একটা ভয় ঢুকছিল এখান থেকে, মানে আপনার ছেলে বলছে ঘটনা আর কি ছিল, বলে যে ওই যে ভয় ঢুকছিল ওই ভয়টার থেকেই ওর মনের ওই ভয়টাকেই কাজে লাগাইছে, ওকে ভয় দেখাইছে ওই জিনিসটা দিয়ে। আসলে ওইটা তো আর কিছু না, ওখান থেকে কিছু আসে নাই, আপনার ছেলেকে ওরকম সাইজে ভয় দেখাইছে, আর এদের কাজই হচ্ছে ভয় দেখানো। এই যে আপনার ওয়াইফের সামনে যে দরজা বাড়ি টাড়ি দিল, তখন যদি আপনার ওয়াইফ দোয়া দরুদ পড়ে সামনে চলে যেত তাহলে হয়তো সে কিছু করতে সাহসও পেত না, চলে যেত ওখান থেকে, এরকম সাহস তো সবার নাই। তো আপাতত বন্ধ করে দিয়েছি আমি বাসায়, আপনারা থাকেন যতদিন থাকার থাকেন, যদি সাহস করে থাকতে পারেন থাকতে পারেন, অসুবিধা নাই, দোয়া দরুদ পড়বেন, নামাজ কালাম পড়বেন, বিসমিল্লাহ বলে ঢুকবেন ঘরে, দরজাটা মাগরিবের আগে বিসমিল্লাহ করে বন্ধ করে দিবেন, ঠিক মাগরিবের আজানের সময় বিসমিল্লাহ বলে টেনে বন্ধ করে দিবেন। যেই দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করা হয় ওইটা কোনো শয়তান খুলতে পারে না, আর শয়তানের খোলার সামর্থ্য থাকে না, তো বিসমিল্লাহ বলে এটা বন্ধ করবেন। বাসায় ঢোকার আগে সালাম দিয়ে ঢুকবেন, ডান পা দিয়ে ঢুকবেন, আর নামাজ কালাম পড়বেন, সুরা বাকারা পড়বেন বাসার মধ্যে, সবসময় ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এই বলে হুজুর বাসাটা বন্ধ করেন, তার মতো তিনি যেভাবে করেন করে তিনি দোয়া দরুদ পড়েন, পড়ে চলে যান তানভীর বাসায় আবার উঠে। তো এরপর ওই বাসায় মোটামুটি ওইরকম আর শব্দ পাইত না, কিন্তু বারান্দায় হাঁটাহাঁটির শব্দটা তানভীরের কাছে মনেই হইত। তারা যথেষ্ট চেষ্টা করত নিয়ম মেনে চলার বাসার ভিতরে, যা যা নিয়ম বলে গেছেন হুজুর, এবং আস্তে ধীরে তারা ওই বাসা ছেড়ে নাকি তাদের যে কেনা অ্যাপার্টমেন্ট সেটা চলে যায়, এবং সেটাতে ওঠার আগে তার বাবা ওই দোয়া দরুদ ব্যবস্থা করে সেখানে, মানে সে নতুন অ্যাপার্টমেন্টে ওঠার আগে যেই যেই জিনিসগুলো পালন করতে হয় দোয়া দরুদ পড়ে ওঠার, সেভাবে করে পালন করে ওই বাড়িতে ওঠেন। ওই বাড়িতে নাকি তারা আর কোনো সমস্যা পায়নি। যাই হোক, এই ছিল তানভীরের ঘটনা, তানভীরের সেই তারা যেখানে ভাড়া ছিল সেখানকার ঘটনা, সে লোকেশন বা কিছু বলতে চায় নাই, সেগুলো সে গোপন রাখছে। তো আমিও সেভাবেই ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা অনেকেই হন্টেড বাসার ঘটনা শুনতে চান, এটা কিন্তু আমার কাছে পড়ে আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, এই কারণে আপনাদেরকে বললাম যে এরকম হন্টেড বাসা কিন্তু অনেক ছড়ায় ছিটা আছে, এবং আমাকে অনেকে কিন্তু এরকম হন্টেড বাসার কথা বলেন, কিন্তু মানে যারাই বলেন তারা কিন্তু সেই বাসা সম্বন্ধে ডিটেলস বলতে পারেন না, মানে এটা একটা ঘটনা বা কাহিনী কিন্তু হয় না যে তার সাথে ধারাবাহিকভাবে এইভাবে ঘটছে। তারা টুকিটাকি ইনসিডেন্টের কথা বলেন যে এরকম এরকম ঘটছে, বাসায় গেলে ভয় লাগে, উঠতে ভয় লাগে, হাঁটতে ভয় লাগে, অনেকে এরকম হঠাৎ করে ছায়ার মতো দেখে, বাসার বাথরুমের ভেতর থেকে শব্দ হয়, এরকম টুকিটাকি কথা বলেন তো। এবং অ্যাকচুয়ালি যেটা হয়, যেটা আমি শুনছি অনেকের কাছে, যে অনেক রকম দুর্ঘটনা ঘটে মানুষের সাথে, মানে আসলে যদি কোনো বাসা হন্টেড হয় সেখানে যদি ওরকম কোন ইভিল এন্টিটি থেকে থাকে আর কি, সে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে, বিশেষ করে যেটা সবচেয়ে বেশি করে বাসার মানুষদের মধ্যে ঝগড়া বিবাদ তৈরি করা শুরু করে। দেখা যাচ্ছে কারো কোনো মানুষের হঠাৎ মনে হয় যে তার রাগ উঠতেছে, একজন একজন উপর রাগ উঠতেছে, মানে এরকম ভাবে তারা দেখা যাচ্ছে ঝগড়া তৈরি করে, এবং ঝগড়াটা খুব এলিভেট হয়, এবং ঝগড়ার সময় দেখা যাচ্ছে যে মানুষ তার নিজের উপর কন্ট্রোল হারায় ফেলে, দেখা যাচ্ছে সে যা বলতে চায় না সেরকম কথা সে ভুলে ফেলে, এবং মানে একেবারে অপ্রাসঙ্গিক কোনো কথা সে বলে ফেলে এবং খুব খারাপভাবে বলে, এবং এই জিনিসগুলাই কিন্তু ওখানে তৈরি হয়। বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের ভেতরে খুব বেশি হয়, এবং এটা তো আপনারা জানেন আমাদের ধর্মে বলা আছে যে এরকম খারাপ জিনরা এসে ট্রাই করে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া সৃষ্টি করতে, এবং ঝগড়া বিভিন্ন রকম সন্দেহ ঢোকাই দিয়ে, বিভিন্ন রকম জিনিস দিয়ে, এবং এই ঝগড়ার মাধ্যমে যদি তারা কোনোভাবে বিচ্ছেদ তৈরি করে দিতে পারে তাহলে তারা পুরস্কৃত হয় তাদের শয়তানের কাছ থেকে, মানে তাদের যে মূল গুরু তার কাছ থেকে তারা পুরস্কৃত হয়, তাদেরকে একটা খেতাব দেওয়া হয়। তো এই জন্যই এই যেসব বাড়ি হন্টেড বলা হয় সেগুলোর মধ্যে এরকম ব্যাপার স্যাপার থাকে, আর বিভিন্ন রকমের আজে বাজে চর্চা হলে সেসব জায়গায় কিন্তু খুব বেশি রকম এসব জিনিসের প্রভাব হয়। মানুষ যদি ওখানে বেশি রকম খারাপ চর্চা করে থাকে সেই বাড়িগুলোর ভিতরে, মানে সে কি চর্চা বা মানে যেই জিনিসগুলো বৈধ না সেই ধরনের চর্চাগুলো হলে কিন্তু সেসব জায়গায় এইসব খারাপ জিনিসের আগমন বেশি ঘটে। যাই হোক, বাসাকে পবিত্র রাখার চেষ্টা করবেন, আপনাদের মতো দোয়া দরুদ পড়বেন, যারা মুসলমান আছেন দোয়া দরুদ পড়বেন, যারা অন্য ধর্মের তারা আপনাদের মতো নিয়ম মেনে বাসাকে পবিত্র রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বাসা একেবারে পারফেক্ট থাকবে। তো যাই হোক, এখন চলে যাব আরো একটা ঘটনায়, এখন চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরো একটা ঘটনা নিয়ে। ততক্ষণ বন্ধু আপনারা যারা আছেন তারা আমাদের সাথেই থাকবেন, আর যারা আমাদের চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন বেশি করে যাতে রিচ বাড়ে। যাই হোক, ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে আরো একটা ঘটনা নিয়ে, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম অদ্ভুতুলিতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আলামিন সিরাজগঞ্জ থেকে। আলামিন তার নিজের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন, এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করি। তা আমি চলে যাচ্ছি আলামিনের পাঠানো ঘটনায়। 2023 সালের কথা, আলামিন তখন সাভারে একটা পলিটেকনিক্যাল কলেজে পড়াশোনা করেন। তো সেখানে তার কাছের কয়েকজন বন্ধু বান্ধব ছিল তাদের এলাকার, তাদের সাথে নিয়ে তিনি ভালোই থাকতেন যেহেতু তাদের কাছের বন্ধু বান্ধব আছে। কিন্তু তার থেকেও আনন্দের ব্যাপার ছিল যখন ছুটি হতো, বছরে তাদের যে বিভিন্ন ছুটি পেত সেই ছুটিতে যখন বাড়ি আসত, তো বাড়ি আসলে একেবারে মানে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়ে যেত, কারণ এলাকার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে দেখা হতো, তো সেখানে ভালোই একটা সময় কাটত। একবার এরকম ছুটিতে আলামিন আর তার বন্ধু সোহাগ বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে বেশ ভালো লাগছে তাদের, যদিও তাদের একটা দুঃখের বিষয় হচ্ছে যে দেখা যায় নদী ভাঙনের কারণে তাদের বাড়ি সরিয়ে নিতে হয় এদিক ওদিক, তো মানে বেশ তাদের যে বাড়িটা আগে যে জায়গায় ছিল সেখানে সরিয়ে নিতে হয়েছে, একটু ডিফারেন্ট বাড়িঘর, এটা তার কাছে একটু ডিফারেন্ট লাগে। তো তারপরও দেখা যেত সন্ধ্যার পরে আলামিন বেরিয়ে যেত তার বন্ধুদের সাথে, যে তারা আড্ডা দিত এবং সেই আড্ডা বেশ খানিক্ষণ চলত, তারপর বাসায় এসে খাওয়া দাওয়ার পরে গভীর রাতে তারা আবার বেরোত। তো এই বেরোনোটা হতো বেসিক্যালি তাদের ক্যারাম বোর্ড খেলার জন্য, এই ক্যারাম খেলার একটা আসর জমত, মানে আড্ডা এবং আসর, তো সেটা নাকি বাজারের কাছে মানে ঘর ছিল, সেই ঘরের মধ্যে তারা ক্যারাম বোর্ড ইত্যাদি ইত্যাদি নিয়ে ক্লাব ঘর বলতো সেখানে বসতো, এবং সেখানে একেবারে গভীর রাত পর্যন্ত ক্যারাম খেলা হতো, এবং সেই ক্যারাম খেলা মানে চলতো, দেখা যেত যে রাত দুটা তিনটা পর্যন্ত ক্যারাম খেলা চলতো, এবং তারপর অনেকে ব্যাক করে চলে আসতো, আবার অনেকে ওখানে ঘুমায়ও যেত, এরকম হতো। তো ওই যে আলামিন 2023 যখন বাড়ি গেছে তার বন্ধুর সাথে, তখন প্রথম প্রথম এই কয়েকদিন এমনি আড্ডা দিল এদিক ওদিক, বাসার থেকে গভীর রাতে বেরোতে দিত না, তো তারপর আস্তে আস্তে বাসায় সবাইকে না জানিয়ে বেরোনোর অভ্যাস করল আলামিন। তো সে আর তার সেই বন্ধু দুজন সোহাগ দুজন বের হয়ে যেত, তো বের হয়ে সেই ক্যারামের আড্ডায় চলে যেত এবং আড্ডা দিত, সেখানে খেলাধুলা হতো, ক্যারাম খেলত, গভীর রাত হয়ে গেল অনেক সময় ওখানে থেকেও যেত এরকম। তো একদিন এরকম কথা, সেদিন তারা গেছে সে আর তার বন্ধু সোহাগ, তো গিয়ে ওই ক্যারাম খেলা শুরু করছে, তো খেলতে খেলতে ওই দিন খুব জমে উঠছে খেলা, তো রাত প্রায় 12:30টার মতো বেজে গেছে এরকম একটা সময়, এবং তার আগে একটা মানে একটা টিমের সাথে মানে সে আর তার বন্ধু খেলছে, তো খেলে মোটামুটি ভালোই খেলছে, কিন্তু মাথাটা কেমন জানি তার কাছে মনে হয়ে গেছে যে মাথাটা মানে কাজ করতেছে না, কেমন জানি একটু বদ্ধ লাগতেছে। তো সে বের হয়ে আসছে তার বন্ধুকে নিয়ে, বলছে যে চল আমরা একটু হাঁটাহাঁটি করি। তো নিশুতি রাত, বাজারের বাইরে এসে দেখে যে একেবারে মানে একদম নিশুতি, দূরে কুকুর ডাকতেছে এবং কুকুর কেমন কান্না করে ডাকতেছে এবং সে কান্নাটা শুনতেও কেমন জানি লাগে। তো তার বন্ধু সোহাগ ওদিকে তাকায় বলল যে এনে কই যাবি, দেখ বাজারের অন্ধকার, এনে কুত্তা ডাকে, মানে কোথাও যাওয়ার তো অবস্থা নাই। তালামিন বলতেছে না রে ভালো লাগতেছে না, ঘরের মধ্যে এরকম আলোর মধ্যে বৈশা, মানে আলো তো খুব বেশি না, এই আলোর মধ্যে খেলতে খেলতে মাথা ধরে গেছে আর বদ্ধ না একদম, আবার গান বাজতেছে, কি একটা অবস্থা। তো তখন তার বন্ধু বললো যে আচ্ছা চল আমরা যে নদীর হেন্দে ঘুরে আসি, ওহেন্দে ভালো লাগতে পারে আমাদের কাছে, বাতাস আছে টুকিটাকি ওই জায়গায় চল। তো সোহাগ আর সে হাঁটা ধরলো, হাঁটতে হাঁটতে বাজারে এলাকাতে বের হয়ে গেল, হেঁটে গিয়ে তারা মূল যে রাস্তা নদীর কাছে সেখানে চলে গেল, যমুনার একটা অংশ আর কি। তো ওইখানে গিয়ে দেখতেছে যে তারা যেখানে দাঁড়াইছে সেখান থেকে নেমে গেলে বেশ খানিকটা নদী, নদী বলতে আসলে নদী শুকায় গেছে, মাঝখানে চর পড়ছে, এই পাশে একটু পানি, এই পাশে একটু পানি, আর এই পাশে হাঁটার জায়গা আছে ওখানে মানে ক্ষেতের মতো। তো বললো যে আয় নিচে নামি। তো তার বন্ধু ওই পাড় ধরে হাঁটা শুরু করলো, ইসেও নামলো সাথে সাথে, আলামিনও হাঁটলো, হেঁটে নেমে গেল সেখানে। তো হেঁটে নেমে তারা একদম পাড়ে নামলো এবং নেমে গিয়ে দেখতেছে যে সামনে সামান্য পানি, বেশি না, মানে ওই পানিটা হয়তো হাঁটু পানি হবে। ওখান দিয়ে হেঁটে গেলে সামনে বেশ চর জেগে আছে, বিশাল বালির চর। তো বললো যে চল চরে যেয়ে বসি। তো আলামিন বলল চল। তো তার বন্ধু হেঁটে হেঁটে গেল চরে এবং আলামিনও গেল। তো পানিতে পা দেওয়ার পর পানিতে পা ডুবে গেছে প্রায় হাঁটু পরিমাণ। তো পা গুটায় নিয়ে উঠে যায় তারা, উঠলো এখানে চরের মধ্যে। তো চরে ওঠার পর দেখতেছে চারিপাশে পানি এবং পানির উপর ফিনফিনে কুয়াশা, আর এই বেলে চর হলো জায়গায় জায়গায় থোকা থোকা ঘাস আছে, বেশ বড় বড় হয়ে গেছে ঘাসগুলা। তো দুইজনে হাঁটতে থাকলো, হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছে যে চাঁদের আলো পড়ছে, দেখলো যে যেসব জায়গায় বালি সাদা হয়ে গেছে একবারে মরুভূমির মতো, মানে চকচক করতেছে, ওই জায়গায় আবার ঘাস টাস কিছু নাই। তো আলামিন বলল যে ভালোই লাগে রে, দেখ কি সুন্দর, মনে হয় মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছি। হ্যাঁ মরুভূমির মতো লাগে, চল। দুইজনে হাঁটতে হাঁটতে একেবারে ওই চরের শেষ দিকে চলে গেছে, মানে একদম শেষ মাথায়, ওই জায়গায় যেয়ে দেখতেছে ওইখানে পানি, নদী বয়ে যেতেছে বেশ শীর্ণ ভাবে এবং নদীর পানি এসে ছলাৎ ছলাৎ করে বেলে পাড়টার মধ্যে বাড়ি মারতেছে। তো বলতেছে আলামিন তখন যে আমরা কিন্তু এখন নদীর মাঝখানে দাঁড়ায় আছি প্রায়। তো সোহাগ বলতেছে যে হা নদীর মাঝখানে, একদম নদী এই জায়গায় যদি পানি থাকতো তাহলে মনে কর আমরা কত তলে আছি পানির, এখন তো পানি নাই। তো যাই হোক, দুইজন বসছে, বসে গল্প করতেছে, বিভিন্ন রকম গল্প তাদের জীবনের, এবং মানে মনটা একদম উদাস হয়ে গেছে এবং চাঁদের আলো পড়ছে এবং অনেকক্ষণ সময় পার হয়ে গেছে, তাদের মানে খেয়াল নাই, অনেকক্ষণ সময় পার হয়ে গেছে খেয়াল নাই। তো আলামিন এক পর্যায়ে শুয়ে পড়ল, সে ওখানে শুয়ে পড়ে চাঁদ দেখতেছে মাথার নিচে হাত দিয়ে এবং গল্প করতেছে বন্ধুর সাথে। এরকম শুয়ে গল্প করতে করতে আলামিনের যে কখন চোখ লেগে আসছে সেটা সে বুঝতে পারলো না, সে ঘুমায় গেছে, আসলে সে ঘুমাই গেছে, মানে বাতাসে ঠান্ডা বাতাসের মানে নদীর উপর দিয়ে বাতাস বইতে সে বাতাসের মানে ছোঁয়ায়, আর এই কথা শুনতে শুনতে বন্ধুর একসময় তার ঘুম চলে আসছে, সে ঘুমায় পড়ছে। কতক্ষণ ঘুমাইছে খেয়াল নাই এবং তার বন্ধুও তাকে কেন উঠানি সে বুঝতে পারে নাই। হঠাৎ করে আলামিনের মানে ঘুম ভাঙল। তো ঘুম ভাঙার পর সে উঠছে, উঠে মানে বোঝার চেষ্টা করতেছে, প্রথম সে বুঝতে পারছে সে কোথায় আছে। দেখলো যে হাতে মুখের উপর দিয়ে হালকা পানির স্তর হয়ে গেছে, মানে কুয়াশা পড়ে, কুয়াশাগুলো লাগছে শিশিরের মতো, সেগুলোতে সে তাড়াতাড়ি মুখটা মুছলো, মুছে সে তাকায় দেখে যে তার বন্ধুও ওই পাশে এরকম শুয়ে আছে, তার মতো এরকম শুয়ে আছে, মানে সে হয়তো ঘুমায় গেছে। তো আলামিন তাড়াতাড়ি তার বন্ধুকে ডাক দিল, এই সোহাগ ওঠ ওঠ। তো দেখা গেল যে সে ধাক্কা দিতেছে কিন্তু সোহাগ তাকে বলতেছে কিরে উঠছস, বললে সে জাগ্রত হই এরকম লাগতেছে কিন্তু চোখ বন্ধ করা। তো সে বলছে মানে তুই কি জায়গা আসোস, কহা চোখ বন্ধ করে আসছিস কেন, সামনে দেখ, সামনে দেখ, তুই পানির দিকে দেখ। তো আলামিন পানির দিকে তাকায় দেখতেছে যে পানির মধ্যে মনে হচ্ছে নড়াচড়া হচ্ছে, তাদের যে সামনে যে পানিটা বেশ উথাল পাথাল করতেছে, বেশ মনে হচ্ছে বেশ জোরে ঢেউগুলো উঠতেছে, কেমন জানি মানে অনেকটা ঝড় বৃষ্টি হলে যেরকম উঠে সেরকম। তো আলামিনের কাছে একটু ভয় লাগলো, সে বললো পানি এরকম করতেছে কেন। পানি বেশ জোরে এসে স্প্ল্যাশ করলো তাদের পায়ের কাছে, মানে তার থেকে মানে বেশ খানিকটা কাছে, মানে এত দূর আগে কিন্তু দূরে। তো সে চিন্তা করলো যে জোয়ার আসতেছে নাকি, কি ব্যাপার। তো সে তার বন্ধুকে আস্তে করে টেনে টেনে সরাইতে গেছে, বলছে ওট ওট এদিকে আয় এদিকে আয়। তার বন্ধুকে টানিস না মারে, তুই দেখ সামনে দেখ। তাহলে আমিন বললো ঘটনা কি, সামনে তাকায় সে দেখে নদীর নিচ থেকে পানির নিচ থেকে কিছু উঠতেছে এরকম। গায়ের রং একদম কালো, ঘুটঘুটে কালো, মনে হচ্ছে যে কালো কিছু জিনিস এবং মানে আকৃতি অবয়ব পানির নিচ থেকে উঠতেছে এবং মানে এই যে মাথাটা উঁচা করতেছে মনে হচ্ছে যে পানিগুলো পড়ে যাচ্ছে এরকম, এবং সেগুলো মানুষের মতো অনেক লম্বা লম্বা কালো এবং তাদের চোখগুলো মনে হলো জ্বলতেছে এবং পানির উপরে উঠে আসতেছে তারা ওইখান থেকে। আলামিন খুবই ভয় পেয়েছে, ভয়ের চোখে সে থরথর করে কাঁপতেছে। সে বুঝতে পারছে খারাপ কোন জিনিস, সে তার বন্ধুকে জোরে ধাক্কা দিল, দেখলো বন্ধু তাকাইছে, বন্ধুর চোখ দিলেও তার কাছে মনে হচ্ছে জ্বলে উঠছে এরকম। তো সে সাথে সাথে দোয়া পড়া শুরু করলো, তো বন্ধুর হাত ধরে দোয়া পড়ছে, তো তার বন্ধুর হাত ঝাড়াঝাড়ি করার চেষ্টা করতেছিল তার সাথে। এক পর্যায়ে তার বন্ধু একদম ই হয়ে গেল, নিস্তেজ হয়ে গেল। তারপর তার সে জোরে ধাক্কা দিল, দেখা যায় বন্ধু উঠছে। ওঠার পরে বন্ধু বলছে কি হয়েছে কি হয়েছে, সে বলছে কি রে বেটা তোর তোর কি ছিল, তোর কি ভূত ধরছিল নাকি? আলামিন বলতে তোর ভূত ধরছিল কি ব্যাপার? তারা তাকায় দেখতেছে তাদের চারপাশ বেশ ঘন কুয়াশায় ছেয়ে গেছে, গাঢ় কুয়াশায়, এবং নদীর নদীতে কি উঠতেছিল সেটা দেখতে পাচ্ছে না, তাদেরকে আর দেখতে পাইতেছে না যেটা আলামিন দেখছে, এবং চারিপাশে ঘন কুয়াশা, কিন্তু পানি বাড়ি খাওয়ার শব্দ আসতেছে। তো দেখা গেল সোহাগ ভয় পেয়ে গেছে বেশ। সে আলামিনে বলতেছে কি হয়েছে আলামা, আমি কি হয়েছে হঠাৎ করে তুই আমার এবার উঠাইলি কেমনে, কি কি ব্যাপার? তো বলে আরে বেটা তুই ঘুমাই গেছিস, তোর কি ভূতে ধরছিল, তুই আমার সাথে কি কইছ যে কি উঠতেছে দেখ, আমি তাকায় দেখি এরকম এরকম। তো বলে যে বুঝতেছি না তো কি। এই সময় তারা শব্দ পেল অসংখ্য শিয়াল ডাকার, মনে যে পাল ধরে শিয়াল ডাকতেছে। তো দুইজন কাঁপতে কাঁপতে তাকায় দেখলো তাদের থেকে প্রায় 20-25 ফিট দূরে ওইদিকে কতগুলো চোখ জ্বলতেছে, এবং মানে এই যে চাঁদের আলো মেঘে ঢাকা, এর মধ্যে কুয়াশার উপর পড়ছে, কুয়াশাটা কিন্তু ধুয়ে যাচ্ছে, এবং এই আলোতে তারা বুঝতে পারল যে অসংখ্য শিয়াল সেখানে দাঁড়ায় আছে, মানে অসংখ্য শিয়াল, অসংখ্য শিয়াল দাঁড়ায় আছে সেখানে, এবং সেগুলো মনে হচ্ছে যে হিংস্র এই পালটা তাদের উপর হামলা করবে এরকম। তো ভয়ে কাঁপতেছে আলামিন, চিন্তা করছে কি করবে, সে মানে বুঝে উঠতে পারতেছে না। সে দোয়া পড়া শুরু করলো, আর দোয়াটা পড়ার পরপরই দেখলো যে শিয়ালের ওখান থেকে শব্দ আসতেছে, কেমন জানি একটা ডাকের শব্দ। এই সময় সে পেছনে একটা গড়গড় শব্দ পেল, মনে হলো একটা কুকুরের যেরকম ডাক সেরকম, কুকুরের ওই শব্দে দেখা গেল যে শিয়ালগুলা মানে কুই কুই করে পিছন দিকে যাওয়া শুরু করলো, এবং কুকুরটা কাছে আসতেছে তাদের, বেশ বড় একটা কালো কুকুর। এবং এইটাতে কিন্তু দুইজন ভয় পেয়ে গেছে, আলামিন সহ কুকুরটাকে দেখেও ভয় পেয়েছে। এখন কুকুরটা যত এগোয় আসতেছে শিয়ালগুলো পিছায় যাচ্ছে পিছন দিকে। তো একসময় কুকুরটা তাদের কাছাকাছি এসে দাঁড়ালো, এবং মনে হইতেছে যে কুকুরটা চাচ্ছে যে তারা ওদিকে ছড়ে যাক। তো আলামিন তাড়াতাড়ি তার বন্ধুকে নিয়ে হাঁটা দিল, কুকুরটা যেদিকে আসছিল সেদিকে হাঁটা দিল, এবং তারা খেয়াল করলো কুকুরটাও তাদের পেছন পেছনে আসতেছে, এবং কুকুরটা পেছন ফিরে তাকাচ্ছে আবার হাঁটতেছে, চাঁদের আলোতে মোটামুটি এরকম দেখা যাচ্ছে। তো একটা পর্যায়ে আলামিনরা চলে আসতো যেদিক দিয়ে এখানে উঠছিল চরের এখানে সেখানে, এবং সেখান থেকে কোনো মতে পানিতে নামতেও ভয় পেয়েছিল অনেক। তো যাই হোক, সে পানিতে নেমে তারা যখন উঠল, তখন একসাথে পানিটা যখন পার হলে একসাথে মনে হলো যে সবগুলো শিয়াল ডেকে উঠছে, তাকায় দেখলো যে কুকুরটা আর পেছনে নাই। তো আলামিন সহকারে বললো দৌড়া, দৌড়ানো শুরু করলো তারা দুজন, দৌড়া একদম রাস্তায় উঠছে, রাস্তায় উঠে দৌড়াচ্ছে, এবং তার কাছে মনে হচ্ছে কিছু জিনিসপত্র মানে এটা মানে কিছু কোন একটা মানে অস্তিত্ব, কোন এন্টিটি বা কিছু, এটার কোন ডিরেক্ট ফিগার সে বলতে পারবে না, মনে হচ্ছে যে রাস্তার দুই পাশ থেকে তাদেরকে ধেয়ে আসতেছে এরকম। অনেক ভয় পেয়েছে তারা দুজন, দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে তাদের বাসায় চলে আসলো। বাসায় এসে মানে ডাকাডাকি করতে করতে সে ঢুকছে ওখানে, ঢোকার পর তাদের বাসায় তাদেরকে ঢুকায় নিল, ঢোকার পর বলছে কি হয়েছে, তো বললো যে এরকম এরকম ভয় পাইছে। তো বাসায় যারা মুরব্বী ছিল তো বকাবকি করলো যে রাত্রেবেলা ভ্যারিসোস ক্যান এরকম ক্যারাম খেলতে গেছোস ক্যান এসে বকাটকার দিয়েছে। তো তারপর দেখা গেল যে আলামিনের আম্মা এসে তাড়াতাড়ি তাকে ওই যে পড়া পানি ইত্যাদি খাওয়াইলো, সোহাগকেও ই করলো, তারা টেক কেয়ার করলো, পড়া পানি খাওয়াইলো। তো দুজনকে একটা রুমের মধ্যে বসতে দিল, বসে দিয়ে বলল যে তোরা রাতটা থাক এখানে, দোয়া দুরুদ পড়ে তাদেরকে ফু দিয়ে দিল, বলল যে ঘরের মধ্যে এই দরজা আর খুলবি না রাত্রেবেলা, খারাপ কিছু তোদেরকে এখানেই করছে। তো যাই হোক, ওই দিন রাতে আলামিনের জ্বর আসছে, সাথে ওই ওর বন্ধুরও জ্বর ছিল, এবং তারা পরদিন যখন দিনের বেলা উঠছে ঘুম থেকে, রাতে নাকি অনেক দুঃস্বপ্ন দেখছে আলামিন, অনেক দুঃস্বপ্ন দেখছে, দেখছে ওই রকম কালো আলখাল্লা পরা কি এসে তাকে এরকম ডাকতেছে ধরে নিয়ে যাবে এরকম। তো দিনের বেলা যখন ঘুম থেকে উঠছে তখন দেখে যে তার বড় চাচা মসজিদ থেকে ওখান যে মৌলানা সাহেব তাকে নিয়ে আসছেন। তো মৌলানা সাহেব এসে দেখলো, দেখে তাদেরকে বলল যে কি হয়েছিল। তো তখন আলামিনরা বললো যে এরকম এরকম চরে গেছিলাম, এরকম এই জিনিস দেখছি। তখন বললো যে চরটা আসলে ভালো জায়গা না, রাত্রে বেলা চরের মধ্যে গেলে তো দেখবাই খারাপ জিনিস চলাফেরা করে, খারাপ বাতাস চলাফেরা করে ওইখান দিয়ে, আর পানিতে অনেক নাম না জানা খারাপ জিনিস আছে, এগুলো এরকম রাত্রেবেলা উঠে আসে, আইসা মানুষের উপর যে কাউরে পাইলে ওখানে প্রভাব ফেলে। বুঝো না এটা নদীর মাঝখানে তোমরা যে শুয়েছিলা এটা কি ঠিক নাকি, রাত্রেবেলা এটা তো ভালো না। তো ওইরকমই খারাপ জিনিস আসছিল তোমাদেরকে ওখানে, হয়তো খারাপ কিছু করতে বা প্রভাব ফেলতে তোমাদের উপরে। তো তোমার দাদা পরেশগার ছিল অনেক, তো তোমার দাদার এখানে কিন্তু অনেক জিন ঘোরাফেরা করতো, এদিন থেকে অনেক রকম জিন ঘোরাফেরা করতো। তো তাদের মধ্যেই ওই একটা ছিল, হয়তো ওই যে কুকুরটাকে দেখছো ওই ওই রূপে গেছে ওইখানে, তোমাদেরকে দেখছে, দেখে ওখান থেকে সরাই দিছে, তোমাদেরকে সরাই দিয়ে চলে আসতে সাহায্য করছে। তো এরকম যাবা না, এরকম রাত বিরাইতে এরকম নদীর মাঝখানে চরে বা এরকম খোলা জায়গায় যায় রাত কাটাবা না, থাকবা না, এগুলো বলে বলে তিনি তাদেরকে দোয়া দরুদ পড়ে ফু দিয়ে দেন, ঝেড়ে দেন, বলে যে ঠিক হয়ে যাবে, অসুবিধা নাই, আর এরকম যেও না। তো এই ছিল আলামিনের একটা এক্সপিরিয়েন্স যেটা সে আমাদের সাথে শেয়ার করলো, বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে। গ্রামে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেই থাকে, অনেকেই এরকম খোলা জায়গায় গিয়ে অনেক জিনিস দেখছেন, এবং এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার যে আপনি যখন গ্রামে যে মানুষ বলে যে কোনো ক্ষেতের মাঝখানে সে বড় কালো কুকুর দেখছে, বা শিয়াল কিন্তু আসতেই পারে, মানুষকে একলা দেখলে কিন্তু শিয়াল চলেই আসে, কিন্তু শিয়ালও আবার যদি একাধিক মানুষ দেখে সাহস করে না। তো এই ক্ষেত্রে এখানে আলামিনদের সাথে কিন্তু আলামিন এবং আলামিনের বন্ধু ছিল, তারপরও কিন্তু শিয়ালগুলো এখানে আসছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আলামিন তাহলে পানিতে ওগুলো কি দেখলো, যে পানিতে বড় বড় এরকম যে কালো অবয়ব চোখ তুলতেছে উঠে আসছে পানির নিচ থেকে, তো ওগুলো অবশ্যই মানে অতিপ্রাকৃত জিনিস ছিল যেগুলো উঠে আসছে, এবং এই কুকুরটা আসাটাও সেরকম। কুকুরকে শিয়ালরা শান্ত ভয় পায়, কিন্তু এরকম এক পাল শিয়াল আসলে কিন্তু একটা কুকুরকে দেখে ওরকম ভয় পাওয়ার কথা না। তারপর আমি জানি না হতে পারে, তবে যেহেতু এই জিনিসটার এক্সপ্লেনেশন অন্যভাবে পেয়েছে আলামিন, আমার কাছে মনে হয় বেশ ভীতিকর। গভীর রাতে এরকম জায়গায় গিয়ে যদি এরকম কিছু দেখা যায় তাহলে কিন্তু মানুষ অনেক ভয় পাবে। যাই হোক, এই সাথেই আরেকটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, যেটা আমাদের কাছে শেয়ার করেছেন ফরিদ আহমেদ ঢাকার মোহাম্মদপুরের কাদেরাবাদ থেকে, এবং তিনি অতীতে আমাদের সাথে আরো একটা ঘটনা শেয়ার করেছিলেন যেটা আমি গত কোনো একটা এপিসোডে শেয়ার করেছি। তো ফরিদ সাহেব লিখেছেন যে তাদের এলাকায় একটা তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছ সম্পর্কিত অনেক কিন্তু অনেকে বলেন যে তেঁতুল গাছে পেটনি থাকে, ভূত থাকে, এরকম কথা গ্রাম বাংলায় প্রচলিত আছে অনেকে বলেন। তো মানুষ অনেকে এটাকে বিশ্বাস করেন না, অনেকে এটাকে উড়িয়ে দেন, এরকম এরকম ব্যাপার, বাট গ্রাম বাংলায় কিন্তু এটা প্রচলিত কথা। আমি নিজেও ছোটবেলায় গিয়ে শুনেছি, আমার নানির বাড়ি, আমার নানির বাবার বাড়ি আর কি, নানি নিয়ে গিয়েছিলেন আমাকে সাথে সেখানে বেড়াতে, তো ওইখানে গিয়েও কিন্তু আমি বিশাল এক তেঁতুল গাছ দেখছিলাম, এবং সেই তেঁতুল গাছকে সবাই ভয় পায়, সেটার ধারে কাছে সন্ধ্যার পরে কেউ যায় না। এবং আমি জিজ্ঞেস করছিলাম মুরব্বীদের, আমি তখন খুব ছোট, আমি জিজ্ঞেস করছি যে ওখানে কেন যাওয়া যায় না, তিনি আমাকে ভয় দেখাইছিলেন, বলছে না ওখানে কিন্তু যাওয়া যাবে না, ওখানে ওখানে অন্য জিনিস আছে, নিয়ে যাবে একদম পুরো টান দিয়ে নিয়ে চলে যাবে, ওখানে যাওয়া যাবে না। এবং আমি আসলেও দেখতাম যে তারা ভয়ে ওই জায়গাটাকে এড়ায় যেত। তো এরকম ঘটনা কিন্তু শুনছি। তো এই যে ফরিদ সাহেব শেয়ার করছেন তেঁতুল গাছের কথা, এই তেঁতুল গাছটা নাকি বেশ ভয়ের, ওটাকে কেউ মারায় যেত না তাদের এলাকায়। তো ওইখানে এক ভদ্রলোক ছিলেন, তিনি তার পরিবার নিয়ে ওখানে থাকতেন, নতুন বিয়ে করছিলেন, তো কোনো একটা কারণে তার স্ত্রী মারা যান আর কি, তার স্ত্রীর মৃত্যু হয়। তো স্ত্রী মারা যাওয়ার পরে তিনি খুব দুঃখী মানুষ, বেশি দিন তো বিয়ে হয়নি, বাসার মধ্যে তিনি খুব মন খারাপ করে আছেন, এবং তিনি আর তার স্ত্রী বসবাস করতেন ওই বাসাটায়, এবং ওই তেঁতুল গাছের কাছাকাছি ছিল তাদের বাসা। তো একদিন রাতের বেলা ওই ভদ্রলোকের মন খারাপ, সে মানে যেহেতু সে আর তার স্ত্রী শুধু থাকতো এখানে, আর কেউ থাকতো না, ওই বাসাটার মধ্যে তারা দুজনই থাকতেন, তো তিনি মন খারাপ করে বসেছিলেন, মানে তার ঘুম আসতেছে না, তিনি উঠে বাসার ডেওতে বেরিয়েছেন, মানে মানে যে অংশটা লেপে, মাটি দিয়ে লেপে ডেও বানানো হয় এরকম উঁচু সিঁড়ির মতো, তো ওখানে তিনি বসে আছেন। তো অনেক সুন্দর জ্যোৎস্নাটা দেখতেছেন, এবং সেই জ্যোৎস্নার আলোতে ভেসে যাচ্ছে সামনে ফসলের মাঠ, মানে অন্যরকম একটা পরিবেশ চারিপাশে, কিন্তু তার কাছে খুবই বিষাদ মনে হচ্ছে, তিনি তার স্ত্রীকে খুব মিস করতেছিলেন। তো এই সময় নাকি তিনি একটা কান্নার শব্দ শুনতে পান, কেউ কাঁদতেছে এরকম, ফুপায় ফুপায় কাঁদতেছে এখানে নারী কণ্ঠের। তো ওই ভদ্রলোক উঠে যান ওইখান থেকে, উঠে যেয়ে তিনি চিন্তা করেন যে কে কাঁদতেছে, তার খুব আগ্রহ হয় জানার জন্য যে কে কাঁদতেছে এখানে। তার আশেপাশে বাড়িঘর অনেক দূরে দূরে, এবং তিনি যে বাসাটায় থাকতেন সেটা মানে তিনি আর্থিকভাবে খুব বেশি সচ্ছল ছিলেন না, তো তিনি যে বাসাটা থাকতেন সেটা মানে একদম কাছাকাছি কোনো বাসা নাই। তো তিনি এই কান্নার শব্দ শুনে উঠেন, উঠে যেয়ে চিন্তা করেন যে মানে কে কাঁদে। তো হাঁটতে হাঁটতে তিনি তার বাসার যে মানে এন্ট্রেন্সটা ওখান থেকে বের হয়ে যান। বেরো গিয়ে ওই চিকন রাস্তা, চিকন রাস্তা দিয়ে তিনি দেখতেছেন কান্নার শব্দটা মনে হচ্ছে হাতের বাঁদিক থেকে আসতেছে। তো তিনি চিন্তা করতেছেন যে বাঁদিকে কে কাঁদে, ওইখানে মেয়ে মানুষের কান্না। তো হাঁটতে হাঁটতে সামনে চলে গেছেন, আরো একটু সামনে যেয়ে দেখতেছেন যে ওই চাঁদের আলোতে ওই তেঁতুল গাছটা দেখছেন তিনি। তেঁতুল গাছ দেখে তার কাছে একটু অস্বস্তি লাগছে, কারণ এইখানে তো আসলে মানে মানে ভয়ের ব্যাপার, মানুষজন ভয় পায় রাত্রেবেলা গেলে। তো তিনি ওইটার কাছে যেতে চাচ্ছেন না। তো তিনি দেখলেন ওই তেঁতুল গাছের নিচে শাড়ি পরে একটা মহিলা কাটতেছে, মানে বসে এরকম মানে হাঁটু গেড়ে বসে একটা মহিলা কাটতেছে। তো তিনি অনেকক্ষণ চিন্তা ভাবনা করে চিন্তা করলেন যে এটা যদি কেউ হয় গ্রামের কোনো সমস্যায় পড়ে এখানে আসে বা কোনো একটা ব্যাপার হয়েছে, আবার গ্রামে অনেক সময় হয় যে মানুষের পরিবারে ঝগড়াঝাটি লাগলে বেরোয় আসে। তো তিনি চিন্তা করলেন যে এরকম কিছু হলে একটা অসহায় মানুষ কি চিন্তা করে লোকটা, এবং তার মনটা একটু খারাপ ছিল যেহেতু তার স্ত্রী মারা গেছে। তো তিনি হেঁটে হেঁটে ওই গাছের কাছে গেলেন, একদম মানে কাছে গেছেন। তো কান্নাটা আরো তীক্ষ্ণভাবে শুনতেছেন, গায়ে একটু কাটা দেওয়ার মতো অবস্থা তার, একটু ভয়ও লাগতেছে, কান্নাটা কেমন স্বাভাবিক না, একটু অস্বাভাবিক। এবং চারিপাশে চাঁদের আলো পড়ছে, অন্ধকারের মধ্যে চাঁদের আলোটা খুব বেশি জমতেছে না আর কি, মনে হচ্ছে যে অন্ধকার চাঁদের আলোকে খেয়ে ফেলতেছে এরকম একটা অবস্থা। গাছের কাছাকাছি যখন আসছেন গাছের ছায়াও আছে, তিনি খেয়াল করলেন যে শাড়ি পরে একটা মহিলা বসে আছে। তো শাড়িটা দেখে তার কাছে কেন জানি মানে বুকের মধ্যে ছ্যাঁত করে উঠছে, শাড়িটা তার কাছে মিল লাগতেছে, মানে তিনি মনে কোথাও দেখছেন, এবং তার কাছে কেন জানি মনে হলো তার স্ত্রীর এই শাড়ি আছে। তো এটাতে তার কাছে আরো মানে অন্যরকম মনের মধ্যে বিষাদ লাগতেছে। তো তিনি আরেকটু কাছে হেঁটে গেছেন, একবার তিনি চিন্তা করতে তিনি জিজ্ঞেস করবেন নাকি, তিনি জিজ্ঞেস করলেন আপনি কে, কি ব্যাপার, কান্দেন কেন তো রাত্রেবেলা। তখন তিনি দেখলেন যে ওই মহিলা মুখ তুলে তাকাইল ওখান থেকে কাঁদতে কাঁদতে, তিনি তাকায় দেখতেছেন যে তার স্ত্রী ওখানে বসে কাঁদতেছে, যে নাকি এই সদ্য কয়েকদিন আগে গত হয়েছেন। তিনি তার দিকে তাকায় তাক মানে কাঁদতেছেন চোখে পানি, এবং তাকে দেখে বলতেছে কেমন আছো, এমন ভাবে বলছে কেমন আছো, এবং তারপরে মুখটাকে বিস্তৃত করে দিছে একটা হাসি হাসি মুখ, মানে বিদ্রুপের মতো, বিদ্রুপের মতো একটা হাসি হাসি মুখ। তো এইটা দেখে লোকটার বুকের মধ্যে এমন একটা নাড়া লাগছে এবং ভয়ও লাগছে, সে দৌড় দিছে। তখন নাকি মহিলা পেছন থেকে বলতেছে যে আমার একলা রেখে যাবে এখানে। তো সে আর মানে ই করতে পারেনি, তিনি ইচ্ছা মতো মানে স্পিডে দৌড়াইছেন, ওখানে দৌড়াইতে যেয়ে তিনি তার বাড়ির কাছে যে পড়ে বেহুশ হয়ে গেছেন। তো তার আর সারা রাত হুঁশ ফিরে নাই, দিনের বেলা ওখান থেকে মানুষ চলাফেরা করতে যে তাকে পাইছিল, এবং তার শরীরে তখন অনেক জ্বর অনেকই। তো তখন তাকে নাকি চিকিৎসা করা হয়, চিকিৎসা করার পরে মানে ফার্স্ট ওষুধপাতি দেওয়া হয়, তারপরে তাকে এই হুজুরের কাছে নেওয়া হয়। তো তারা বলে যে হুজুর বলে যে কোন দুষ্ট খারাপ জিনিস ওই যে গাছে আছে সে ভয় দেখাইছে তাকে, এরকম তো জানে তো ওরা যে এখানে যে এই বাসায় এরকম স্বামী স্ত্রী থাকতো, এখন সে একা থাকে, তো তাকে ভয় দেখাইছে। তো ওই তেঁতুল গাছের নিচেই ফরিদ সাহেবের নিজস্ব একটা ঘটনা আছে, তো সেটাও তিনি লিখেছেন। তো তিনি এবং তার বন্ধু একটা সময় ক্রিকেট খেলা দেখতে যেতেন। তো ক্রিকেট খেলার জন্য যেটা ছিল যে তাদের বাড়িতে টেলিভিশন থাকলেও সেই লাইন ছিল না, ডিশের লাইন, তো তাকে যেতে হতো বাজারে খেলা দেখতে। তো ফরিদ সাহেব তার বন্ধুকে নিয়ে বাজারে খেলা দেখতে যেতেন, কিন্তু যেতে হতো সেই ওই গাছের নিচ দিয়ে আর কি, তেঁতুল গাছের নিচ দিয়ে। তো এরকম একটা ক্রিকেট ম্যাচ হচ্ছিল তখন, সেটা হচ্ছে কোন একটা ক্রিকেট ম্যাচ, সেটা রাতের বেলা হতো, এবং রাতে তখন বেশ জম্পেশ ভাবে খেলা দেখত বাজারে তখন মানুষজন। তো ফরিদ সাহেব আর তার বন্ধু খেলা দেখতে গেছেন, এবং খেলা দেখে যখন আসতেছেন তখন রাত হয়ে গেছে, গভীর রাত, গভীর রাত। তো আসতেছেন দেখতেছেন একেবারে জ্যোৎস্নায় টইটুম্বুর চারিপাশ, মানে একেবারে চাঁদের আলো পড়ে চারিদিক ঝকমক করতেছে এরকম একটা অবস্থা। তো বেশ ভালোই লাগতেছে দুজনে পথ চলতে, বিভিন্ন গল্প গুজব করতে করতে দুই বন্ধু আসতেছেন। তো তারা একেবারে তেঁতুল গাছের কাছে চলে আসলেন যখন, তখন তাদের কাছে মনে হইল একটু অন্যরকম, কারণ দূর থেকে দেখা যাচ্ছে তেঁতুল গাছটা শুধু, আর আশেপাশে তেমন কিছু নাই, বেশ খানিকটা দূরে একটা বাড়ি, আর তার থেকে বেশ খানিকটা দূরে তার বন্ধু একজন আছে সোহান, তাদের বাড়ি। তো মানে তারা মানে কেমন জানি একটা উদ্ভট লাগতেছে চিত্রটা এখান থেকে দেখেই, এবং একদম ঝিঝি পোকা ডাকতেছে, ঝি 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 করে অন্যরকম একটা অবস্থা। তো ফরিদ সাহেব তার বন্ধুকে বললেন যে দোস্ত, মতো যাইতে হবে তেঁতুল গাছের নিচে, কি অবস্থা দেখছোস, কেউ নাই বেটা, কিরকম একটা অবস্থা, একদম অন্ধকার। তো তার বন্ধু বলে যে চল আর কি করবি, সামনে চল, আসতে দিলে দোয়া পড়তে পারে। তার বন্ধু আবার মোটামুটি দোয়া দুরুদ জানত, তো দুজনে হেঁটে হেঁটে যাচ্ছে, কথাবার্তা হচ্ছে, কিন্তু তাদের মূল অ্যাটেনশন হচ্ছে সেই তেঁতুল গাছের দিকে। তো তেঁতুল গাছের যখন কাছে চলে আসছে, তারা একদম কাছে চলে আসছে, তখন নাকি হঠাৎ করে তেঁতুল গাছটা এরকম ঝাঁকি দিয়ে উঠছে। মনে হলো যে উপর থেকে কেউ ঝাঁকাইছে তেঁতুল গাছটাকে জোরে, এত বড় গাছটা একদম ঝাঁকা দিছে, এবং বেশ কিছু তেঁতুল ওখান থেকে ঠাস 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 করে নিচে পড়ছে, একদম মানে ভয়ঙ্কর ভাবে ঠাস 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 করে নিচে পড়ছে। তো তার বন্ধু সাথে সাথে দোয়া পড়া শুরু করছে, মনে হচ্ছে পুরো পাতাগুলো এরকম নড়তেছিল। তো তার বন্ধু দোয়া পড়া শুরু করলো, বেশ জোরে জোরে দোয়া পড়তেছিল। তো এই দোয়া পড়ার সময় তখন দেখা গেছে যে যখন ফরিদ সাহেবের বন্ধু দোয়া পড়তেছে এবং জোরে জোরে দোয়া পড়তেছে, তখন হঠাৎ করে মনে হলো যে এই তেঁতুল গাছের উপর থেকে একটা পাখি লাফ দিয়ে উঠলো, পুরো মানে মাঝখান থেকে লাফ দিয়ে উঠলো, উঠে বেশ উপর উঠে গেল এক নাগাড়ে, এবং সেটা কিন্তু পাখির মতো লাগছে। পরে দেখলো সেটা যখন ডানা মেলে দিল, একটা বিশাল আকৃতির বাদুড়ের মতো, এবং সেটা উড়ে চক্কর খেতে খেতে যাচ্ছে। এবং তখন নাকি হঠাৎ করে দূর থেকে শব্দ শুনলো, তার বন্ধু যে সোহান ছিল, সোহানের বাড়িতে ওখান থেকে, তার সোহানের বড় ভাই নাকি হাঁক দিছে ওখান থেকে, এই তোরা এখানে কারা? তো এখান থেকে বললো যে আমি, আমরা আমার দাদা অমুক। তখন বলছে আচ্ছা ওখানে থাক, আমি আসতেছি তাড়াতাড়ি। তো একটু পরে দেখলো যে এই সোহানের যে বড় ভাই তিনি আসলেন, একটা হারিকেন নিয়ে, লাঠি নিয়ে আসলেন, এসে তাদের কাছে বলতেছেন। গাছের নিচে যখন তিনি আসছেন হারিকেন লাঠি নিয়ে, খুবই অবাককাণ্ড, তারা দুজনেই দেখতেছে, মানে তারা তিনজনই দেখতেছে একসাথে, যে গাছের নিচে কোনো তেঁতুল পড়া নাই, যে তেঁতুল করে পড়ার শব্দ পেয়েছে তারা ঠাস ঠাস করে, সে তেঁতুলের কোনো কিছু চিহ্নই নাই এখানে, কিন্তু পাতা রাতা পড়ে আছে। তখন বললো যে তাড়াতাড়ি চল। তো তাদেরকে নিয়ে সোহানের বড় ভাই জায়গাটা পার করে দিল, পার করে দিয়ে বললো যে রাত্রের বেলা এই রাস্তাতে চলাফেরা করবি না, জায়গাটা ভালো না, জানিস না। তো বলে যে আপনি কি করতেছিলেন? কারে আমি উঠছি, আমার ভালো লাগতেছিল না, আমি একটু জল বিয়োগ করতে যাব। হঠাৎ করে দেখলাম যে এখানে মনে হচ্ছে যে গাছ ঝাড়া দিতেছে কেমন দূর থেকে। তো তারপর দেখলাম যে দুজন মানুষ মনে হচ্ছে অবয়বতে, আমি তো বুঝলাম যে কেউ আসতেছে এখানে, এর জন্য আমি তখন ওইখানে যা তাড়াতাড়ি হারিকেনটা নিয়ে যাকে হাঁক দিছি। বললো যে ঠিক আছে দাদা। বলে যে হ্যাঁ, তারা বাড়ি চা, এদিকে এরই করিস না, তেঁতুল গাছ সুন্দর পরে ভালো না। তো যাই হোক, এই কথা বলার পরে তারা রওনা দিল, আবার ফরিদ সাহেবরা তাদের বাসায় চলে গেল, এবং ভয় পেয়েছিলেন তারা অনেক। এবং ওই তেঁতুল গাছ নিয়ে নাকি এরকম টুকিটাকি ঘটনা তাদের ওইখানে প্রচলিত আছে। তো এরকম কিন্তু আমাদের ঢাকায়ও কিছু জায়গা আছে, কিছু জায়গা নিয়ে এরকম প্রচলিত ঘটনা ছিল। সব জায়গার নাম বলা যায় না এবং বলতেও চাই না, কারণ আমি চাই না কোনো জায়গাকে হন্টেড হিসেবে চিহ্নিত করতে। এরকমই একটা বট গাছের কথা আপনাদেরকে বলি। ছোটবেলায় তখন আমরা স্কুলে পড়ি, আমি শুনছিলাম যে ওই বট গাছটার মধ্যে কেউ উঠত না, ভয় পেত, এবং বট গাছটার নিচেও বসত না। ভর দুপুরে কিন্তু ওই বট গাছে গেছিলাম আমি আর আমার বন্ধু, আমরা দুই বন্ধু ওখানে গেছিলাম, যে আড্ডা দিছি অনেকক্ষণ, এমনকি বট গাছের উপরে উঠেও বসছি। বট গাছটার মধ্যে ডাল ছিল, বেশ বড় বট গাছ, এরকম চওড়া ডালও এরকম মোটামোটা। তো ওখানে উঠে বসছি আমি আমার বন্ধু, বসে ওই বট গাছের উপরে গল্প গুজব করছি, ওখানে আড্ডা দিছি অনেকক্ষণ। দিয়ে তারপর দেখা গেছে যে দুপুর যখন কমে গেছে, একটু আলো পড়তেছে, তখন ওখান থেকে নামছি। নামার পর থেকে এই শরীরটা কেমন ঝিমঝিম করতেছিল, কেমন ঝিমঝিম করতেছিল, এবং বাসায় আসার পর কিন্তু জ্বর আসছিল, অনেক জ্বর আসছিল। তখন এইটার একটা সাইন্টিফিক ব্যাখ্যা কিন্তু আছে, অনেকে বলে যে বট গাছ থেকে এক ধরনের গ্যাস নিঃসরণ হয়, যে এই গ্যাসে মানুষের শরীর খারাপ করে, মাথা ঝিমঝিম করে। হতে পারে সেরকম কিছু, কারণ তেমন কিছু কিন্তু হয় নাই। বাসায় এসে যখন জ্বর আসছে, বাসায় যখন জিজ্ঞেস করছিল যে কি হয়েছে, আমি বলছি যে এরকম বট গাছে উঠছিলাম। যাই হোক, দোয়া দূর পড়ে আম্মা ফু দিছিলেন এবং দোয়া করে দিছিলেন, এবং আমাকে নিষেধ করছিলেন এরকম যেতে না। বাবা মারা নিষেধ করেন সবসময়, কারণ এরকম কিন্তু অনেক জায়গায় যাওয়া হয়েছে বাবা মার নিষেধ করার পরও, কিন্তু সেসব জায়গার ফল কিন্তু ভালো হয় নাই। যেমন একটা ঘটনার একটা খণ্ডাংশ বলি। আমাদের এক বন্ধুর বাসা ছিল, যে বাসাটা ছিল বেশ হন্টেড, বেশ হন্টেড, কিন্তু সেখানে বিভিন্ন রকমের জিনিস হইত, বেশ ভয়ের। সেখানে যারা থাকতো ভয়ের জিনিসপত্র দেখত। ভয়ের জিনিস বলতে এরকম যে হঠাৎ করে বাসাটা কিন্তু মানে মানে তিনতলা বাড়ি, এর মধ্যে দেখা যাচ্ছে যে কেউ একজন ঘরের মধ্যে বসে আছে, হঠাৎ করে দেখতেছে তিনতলার ওইখানে জানলার মধ্যে কেউ দাঁড়ায় আছে গ্রিলে। কিন্তু অবাক করা কাণ্ড কি জানেন, যে ওই বাড়িটা কিন্তু তিনতলা, এবং তিনতলার জানলার মধ্যে দাঁড়ানোর জন্য নিচের কোনো সানসেট নাই। গ্রিলে কে দাঁড়ায় থাকবে? চোর এসে কোথায় দাঁড়াবে? সে তো বাতাসে ভেসে থাকবে না। এরকম ভয়ের কার্যক্রম হইত বাসায়। দেখা যেত যে এরকম কেউ এসে ডাকতেছে, এবং সে মানে কেউ কারো ডাক শুনে কেউ গেছে, যে দেখতেছে যে যে ডাকতেছে সে আসলে পৃথিবী ছেড়ে চলে গেছে অনেক আগে। তো এরকম ব্যাপার স্যাপার সেই বাসায় ঘটত। তো যাই হোক, বন্ধুর বাসাটা বেশ ভয়ের ছিল এবং অনেকে ভয় পেত। তা আমি ওরকম কিছু জিনিসপত্র বলার পর বাসায় আমাকে বলছিল যে আর যেতে না, ওই বাসায় বলছিল যে ওখানে যাবি না, নিষেধ করছিল। তা আমি কিন্তু যেতাম, ওখানে আড্ডা দিতাম, গল্প গুজব করতাম, সবই ক্লোজ বন্ধুর বাসা। তো একদিন এরকম গেছি, সন্ধ্যার পরে আমরা আড্ডা দিয়ে গল্প করে আসতেছি আসতেছি, তো বাসার যখন নাকি গেটের কাছে আসছে, আমি হঠাৎ দেখছি কি যেন একটা দৌড় দিল বাসার পেছন দিয়ে, মানে একদম মানে খুব স্পিডে দৌড় দিল। তা আমি দেখে বলছি এই কে রে, চোর চোর নাকি, চোর চোর, এই ধর ধর বলে দৌড় দিছে। তা আমার সাথে বন্ধুরাও দৌড় দিছে। তা আমার হাতে তখন গিটার ছিল আর আমার দুই ফ্রেন্ড আরো আগে চলে গেছে দৌড়ায় একদম বাসার পেছন দিকে অংশে। ওই জায়গাটাই কিন্তু আসলে বেশি ভয়ের, বাসার পেছনের অংশ যেটা ছিল ওইটাই, ওই জায়গাটাই মানে ভয় পেত সবচেয়ে বেশি। তো ওই জায়গায় আমার দুই বন্ধু ঢুকে গেছে আর আমি পেছে দৌড়ায় যাচ্ছি। হঠাৎ করে যেটা হইল, আমার পায়ের নিচ থেকে মনে হলো তাদের যে একটা সেপটিক ট্যাঙ্ক ছিল সেটা স্ল্যাবটা সরে গেল, আমি ঠাস করে নিচে চলে যাচ্ছিলাম। তো আল্লাহ বাঁচাই দিছেন, আমার হাতে গিটার ছিল, এক হাত দিয়ে তো পাশে সামলাইছে আর গিটারটার জন্য আটকায় গেছে এক পাশে। তো আমি মোটামুটি আল্লাহর রহমতে ওখানে আটকায় গেলাম, আটকায় যেয়ে তারপর নিজে নিজে উঠলাম, কোনো মতে উঠে গেলাম। দেখলাম যে না, আমি একদম গর্তে পড়ে যেতাম নিচে। একটু পরে বন্ধুরা বের হয়ে আসছে, বলছে যে না রে, কাউরে পাইলাম না, কি দেখছস তুই? আমি বললাম যে আমি স্পষ্ট দেখছি একজন মানুষ দৌড় দিয়ে গেছে পিছন দিকে। তো তারপর ওরা আসলো, এসে আমার দেখলো যে না, আমি ব্যথা ট্যাথা পাইনি, এরকম আরেকটু হইলে একদম তলে গর্তে চলে যেতাম। তো এই জিনিসটা অবাক ছিল এবং সবাই অবাক হয়েছে যে এই স্ল্যাবটা সরল কেমনে, স্ল্যাবটা কিন্তু সরার কথা না পায়ের নিচ থেকে, এটা কিন্তু বেশ একটা স্ট্রেঞ্জ ব্যাপার। ওই বাসায় আমি নিজে এরকম দেখছি, ওখানে যে অনেক সময় ওয়েট করতাম আমার বন্ধুর জন্য ছাদের পেছনে, সেই জায়গা আমার কাছে অদ্ভুত অনুভূতি হইত, মনে হইত যে কেউ একজন দাঁড়ায় আসছে পেছনে। এবং ওই জায়গাটা কিন্তু ভয়ের ছিল, কারণ ওই জায়গাতে রাতের বেলা এরকম দেখতে মানুষজন যে কেউ বসে বসে গল্প করতেছে। ওইখানে ওই মানে বিল্ডিং এর ছাদের উপরে একটা মানে ছোট ঘর ছিল, ব্যাচেলাররা ভাড়া থাকে এরকম। তো ওখানে একজন ব্যাচেলার বড় ভাই ভাড়া থাকতেন আর কি। তো তিনি নাকি রাতের বেলা দেখতেন যে ওখানে বসে বসে মানুষ গল্প করতেছে, এই করতেছে, বাট কারা তিনি বুঝতে পারতেন না। ওই ছাদের উপর ওঠার কথা না, ছাদ তো তালা মারা রাতের বেলা, কে উঠবে ওইখানে, তিন তালা বাড়ির ছাদ, বেশ বড় এবং বাসার পেছনের অংশে। তিনি খুবই অবাক হইতেন এবং তিনি ওখানে দেখতেন ওই ছাদের উপরে বাচ্চাদেরকে হামাগুড়ি দিতে, দেখতেন ছোট ছোট বাচ্চা হামাগুড়ি দিচ্ছে ছাদের উপরে, বেশ ভয় পেয়েছেন তিনি। এবং তিনি ভয় পেয়ে তিনি একসময় ওখানে আর থাকেন নাই, ওই বাসা ছেড়ে চলে গেছেন। তো বেশ ভয়ের ছিল ওখানে, এবং ওখানে আমি গিয়ে কিন্তু এরকম জিনিসপত্র দেখছি। তো এর জন্য বললাম যে ওই যে গাছ, গাছের ভয়ের ব্যাপারটা থাকে, অনেকে বলছে যে এরকম গাছ দেখলে, হতে পারে, গ্রামে অনেক গাছ আছে এরকম থাকে। এবং গাছের কথা তো আমি বলছি যে আমি নিজেই মানে দেখছি বড় গাছের মধ্যে যে ওই যে আমাকে আচড় দিয়ে গেছে, আমি গাছ ছড়াতে দিয়ে, তো এরকম থাকে গাছের উপর, এরকম একটা শ্রেণীর ই থাকে, তারা গাছে বাস করে। এবং এই কারণে খামাখাই যে আমরা যে বিভিন্ন রকম নাম শুনি আমাদের দেশে, যে শুনেন যে মামদুভূত, গেছভূত, এগুলো কি এমনি আসছে? এমনি আসে না, এগুলোর পিছনে কারণ আছে। মেছভূত, গেছভূত, এগুলো কেন আসছে? কারণ ওই ওই সব জায়গায় এরা বাস করে। আর ওই যে আমাদের যে আস্তে ধীরে আমরা যে জায়গা অধিগ্রহণ করে ফেলতেছি, আমরা পপুলেশন বাড়ায় ফেলতেছি, দেখেন জঙ্গল সাফ করে আমরা থাকতেছি, তো কি হবে, ওরা কোথায় যাবে? ওদের তো থাকার জায়গা দরকার। এবং ওরা যে আছে এটা তো আপনি একজন বিশ্বাসী মানুষ হলে বিশ্বাস করতেই হবে আপনাকে, ঠিক না? ধর্মগ্রন্থে বলা আছে, তো আপনাকে বিশ্বাস করতে, আপনি যদি বিশ্বাসী হন অবশ্যই বিশ্বাস করতে হবে। আর যদি আপনি বিশ্বাসী না হয়ে থাকেন তাহলে আপনি কাকে ভয় পাচ্ছেন? আমি বললাম না যে আমি এরকম মানুষ দেখছি যিনি একদমই বিশ্বাসী না, কিন্তু তাকে আমি বলতেছি যে যেখান থেকে উঠেন সে উঠতে সাহস পাচ্ছে না। মানে যে কোনো একটা হাসপাতাল, সে হাসপাতালটা বেশ রেপুটেড একটা হাসপাতাল, মানুষ বলে যে এখানে মানুষ ভয় পায়, হ্যাঁ মানুষ ভয় পায় ওই হাসপাতালটাতে। তা আমি বলতেছি যান আপনি, সে যাবে না। আমি বলতে কিসের ভয় পাইতেছেন, আপনি না বিশ্বাস করেন না, তাহলে আপনি ভয় পান কেন? সে বলতেছে না না, আসলে ওইটা না, কেমন যেন একটু লাগে। কেমন লাগে, কিসের জন্য লাগে? মানে আপনার তো ভয় পাওয়ার কিছু নাই, যেহেতু আপনি এই জিনিসটাই বিশ্বাস করেন না যে অতিলৌকিক কোনো জিনিস নাই, তা আপনি ভয় পাচ্ছেন কেন? যান। কিন্তু সে সাহস পেল না। এরকম কিন্তু শুধু একজন না, আমি কয়েকজনকে দেখছি এই বড় বড় খুব বড় বড় কথা বলে, যখন এরকম সিচুয়েশন আসে তখন কিন্তু তারা যায় না ওইসব জায়গায়, এমনকি ভাঙা জমিদার বাড়িতে ঢুকতে সাহস পায় না। জিজ্ঞেস করলে বলে কি কখন ভেঙে পড়বে, কখন সাপ আসবে, ইত্যাদি ইত্যাদি। তো আমি নিজে তো ভাই গেছি এরকম জায়গায়, ওরকম ভেঙে পড়ে নেই আলহামদুলিল্লাহ। মানে আমি এখন অবশ্যই আমাকে বুঝতে হবে যেটা রিস্কি জায়গা নাকি, যদি রিস্কি জায়গা হয় আমি যাবো না, যে জায়গাটা ভেঙে পড়ার চান্স আছে। বাট এমনও তো জমিদার বাড়ি আছে যেগুলো ওরকম ভেঙে পড়ার মতো না কিন্তু পুরান হয়ে গেছে, ওইসব জায়গা তারা সাহস পায় না ঢুকতে। কিসের ভয় পায় আপনি বলেন তো, যারা এই অবিশ্বাসী মানুষ তাদের কাছে প্রশ্ন, আপনার ভয়টা কিসের পান? যদি বিশ্বাসী না করেন তো ভয় পান কি কোন জিনিসটাকে, এরই একটা ব্যাপার। তো যদি আপনি বিশ্বাসী হন তাহলে আপনাকে বিশ্বাস করতেই হবে, দেয়ার ইজ ইভিল এবং এরা কিন্তু আছে। ইভিল ছাড়া ওদের মধ্যে যে সব ইভিল কাইন্ড তা না, ভালো কাইন্ডও আছে, যে তারা মানুষকে বদর করে না, ভয় দেখায় না, তারা তাদের মতো থাকে। এবং তাদের সাথে যদি কোন রকমের সমস্যা তৈরি করে ফেলেন তাহলে কিন্তু একটু সমস্যা আছে, কারণ সে কিন্তু বিশ্বাসী, সেও কিন্তু আপনি তাকে এত সহজে সরাইতে পারবেন না। তখন আপনার খুব বড় একজন রুকাইয়া যিনি করেন তার সাহায্য লাগবে, তিনি এসে হয়তো তখন আপনাকে সাহায্য করতে পারেন তার সাথে কথাবার্তা বলে যদি তার ঠিক মতো হয়। তো চেষ্টা করবেন অফেন্ড না করতে, যেমন যে কিছু আমরা জিনিসপত্র শুনি, আমি এই যে আলোচনাগুলো করতেছি কারণ কি, আপনারা কিন্তু অনেকে রিকোয়েস্ট করছেন আমাকে যে বাবু ভাই আপনারা এই মেসেজে আমাকে লিখছেন, কমেন্টে লিখছেন যে আগে এরকম কিছু আলোচনা করতেন, আবারও করবেন প্লিজ, ভালো লাগে, এর জন্যই করতেছি। যেটা বলছি যে কিছু জিনিস খুব ইম্পর্টেন্ট, যেমন আপনারা যারা হাড় খান খাবার পরে, হাড় কাটা এগুলো চিবিয়ে খাবেন না। চিবিয়ে খেলে যেটা হয় এটা কিন্তু আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এইগুলো হচ্ছে জিনদের খাবার। মানে তার কাছে জিজ্ঞেস করেছিল কিছু জিন যে আমাদের খাবার কি হবে, তো তিনি তাদেরকে বলেছিলেন যে আল্লাহর নামে যে খাবারগুলো, যে পশুর হালাল যে মাংস, সেই মাংস খাওয়ার পর যে হাড্ডি বাঁচবে সে হাড্ডিটাই তোমাদের জন্য খাবার হয়ে যাবে, তোমরা যখন এটাতে স্পর্শ করবে সেটা তোমাদের জন্য খাবারে পরিপূর্ণ হয়ে যাবে, মাংস পরিপূর্ণ হয়ে যাবে। এই কারণে তিনি মানুষকে ইনস্ট্রাকশন দিয়েছেন যে তোমরা যখন কোনো খাবার খাবা, কোনো হাড় খাবা, সেটাকে ওরকম চাবায় শুষে ওটার মানে রস বের করে খাবা না, এবং পরিষ্কার জায়গায় ফেলবা, সেটাকে নোংরা জায়গায় ফেলবা না। এই পশু পাখির হাড় দিয়ে কিন্তু আপনার স্টেঞ্জা করাও নিষেধ, হ্যাঁ মানে এটা নিষেধ করা পশু পাখির হাড় দিয়ে। তো এই জিনিসগুলো কিন্তু এই কারণেই দেওয়া হয়েছে। তো সুতরাং আপনারা এই জিনিসগুলো যদি একটু মেনে চলেন তাহলে ওদের সাথে আপনার সমস্যা হওয়ার ব্যাপারটা থাকে না। এই যে হাড্ডি কাটা এগুলো ফেলার সময়, আর এমনি তো পরিষ্কার পরিচ্ছন্নতা তো আসলে আপনাকে মেনটেন করতেই হয়, এটা তো নিয়মই। আর তাছাড়া আরো কত ব্যাপার আছে, যেমন আপনি খামাখা যদি ওই যে অফেন্ড করতে যান তাদেরকে, আপনি দেখতেছেন একটা ভাঙাচোরা বাড়ি পড়ে আছে যেটা অ্যাবান্ডেন, যেটা মধ্যে কেউ থাকে না, তো ওইটা অ্যাবান্ডেনই আছে, কিন্তু ওইটা যদি আসলে প্রপার ওনারের কাছে চলে যায় সে কিন্তু ওইটাকে অটোমেটিকলি সরকারের কাছ থেকে মানে আসল নথি করে সবকিছু করে মেনটেন করে রুলস রেগুলেশন মেনটেন করে সেটাকে সে খালি করবে, তখন কিন্তু অটোমেটিকলি ওইখানে যারা থাকতো তারা কিন্তু সরে যাবে সেখান থেকে। তো আপনি যদি সেখানে ওই রকম অ্যাবান্ডেন্ট থাকা অবস্থায় গিয়ে হানা দেন, যদি বলেন এখানে কে আছেন আমি জানতে চাই, হুজ দেয়ার, ইউ নো, গিভ মি ইয়র প্রেজেন্স, গিভ মি ইয়র নেম, ভাই ওগুলা করলে কিন্তু আপনাকে ওরা অফেন্ড করবে। স্বাভাবিকতে আপনার বাসায় যদি এরকম করে এসে যদি কেউ করে, ওই অ্যাবান্ডেন্ট জায়গা তো ওদের থাকার জায়গা, বলাই আছে ব্যারেন ল্যান্ড, অ্যাবান্ডেন্ট জায়গা, নোংরা জায়গা, মরুভূমি, পাহাড়, নদী মানে জলাশয়, বিশাল জলাশয়, এটার মধ্যে বিভিন্ন জায়গায় ওরা থাকে, এটা ধর্মেও বলা আছে। তো আপনারা জানেন, এবং আমি শুধু জানি না, আমি আমার ধর্মেরটা বললাম এবং অন্য ধর্মেও মোটামুটি এই ধরনের কথাই বলা আছে যে এইসব জায়গায় এরা থাকে। তা আপনি তাদেরকে যে বদার করবেন তো তারা তো আপনাকে মানে খুব ভালো ফিডব্যাক দিবে না, ওদের মধ্যে যারা ভালো আছে তারা আপনাকে তখন আর ভালো ফিডব্যাক দিবে না। তো এইটাই আর কি, এড়ায় চলার চেষ্টা করবেন, হ্যাসেল এড়ায় চলাটা সবচেয়ে ভালো জিনিস। হ্যাঁ আপনার বাসায় যে বদার করতেছে তখন আপনি ব্যবস্থা নেন, আপনি রুকাইয়া করেন, দোয়া দরুদ পড়েন, যে নিয়মগুলো মেনে চলেন তাহলে আপনার সাথে আর ওগুলো বদার করবে না। যাই হোক, আজকের মতো এটাই ছিল আলোচনা, কোনো একদিন আরো বেশি আলোচনা করব। আপনারা যারা চান যে আলোচনা করা হোক আমাকে জানাবেন যে কোন টপিকের উপর আলোচনা চান, আমি চেষ্টা করব, আমার সাধ্য মতো আমি চেষ্টা করব আপনাদের সাথে এই ব্যাপার নিয়ে আলাপ করতে। ভালোই লাগে এইসব নিয়ে গল্পগুলো করতে, ঠিক না, আলাপ করতেও ভালো লাগে, এইসব ব্যাপার শেয়ার করতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। যাই হোক, আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আজকে আমাকে চলে যেতে হবে, ইনশাল্লাহ দেখা হবে সামনের সপ্তাহে, চেষ্টা করব আরো একবার আপনাদের সামনে চলে আসতে যদি বেঁচে থাকি। ততদিন বন্ধু সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর অদ্ভুতের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।